স্বাগত প্রত্যেককে যারা যারা দেখছেন এই মুহূর্তে জাগো এফএম 94.4 এবং একই সঙ্গে শুনছেন, দেখছেন, শুনছেন, শুনছেন, দেখছেন, সব মিলিয়ে একটা দুর্দান্ত রকম সময় কাটবে বলে আমাদের বিশ্বাস। এবং প্রতি সপ্তাহের মতো কিন্তু নির্ধারিত সময় কিন্তু ভূত স্টুডিও শুরু হয়ে গেল। সালামু আলাইকুম। ঢাকা, কুমিল্লা, চিটাগাং সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমাদেরকে এই মুহূর্তে অলরেডি দেখছেন এবং শুনছেন। একই সাথে যেটা বলতে চাই সেটা হচ্ছে, বৃহস্পতিবার আসলেই কিন্তু একটা অন্যরকম ভালো লাগা কাজ করে প্রত্যেকের ভেতর, রাইট? এবং একটু আগেই যেটা বলছিলাম আপনাদেরকে সেটা হচ্ছে যে জাগো এফএম 94.4 এখন যে শুধুমাত্র ঢাকায় শোনা যায় তা কিন্তু না, কুমিল্লাতে, চিটাগাংয়ে, একই সঙ্গে আরও বেশ কিছু গুড নিউজ কিন্তু আমাদের সামনে অপেক্ষা করছে আপনাদের জন্য। বিভিন্ন জায়গায় সরাসরি ফ্রিকোয়েন্সিতে পৌঁছে দেবার জন্য কিন্তু আমাদের টেকনিক্যাল টিম এবং টোটাল জাগো এফএম 94.4 ফ্যামিলি কিন্তু একযোগে কাজ করছে এবং খুব দ্রুত আপনার শহরে, আপনার বিভাগে, আপনার জেলাতে পৌঁছে যাব বলে আমাদের বিশ্বাস। সো একটা ছোট অদ্ভুত ঘটনা দিয়ে আজকের ভূত স্টুডিওটা আমি শুরু করতে চাই। ঘটনাটা বছর পাঁচেক আগের। হুট করেই কোনো একটা দিন আমরা ডিসিশন নেই যে কক্সবাজার যাব, এবং কক্সবাজার যাওয়ার পর কোনো হোটেল বুকিং করে যায় নাই। আনফরচুনেটলি এই ভুলটা করার পর, কক্সবাজার পৌঁছার পর বিভিন্ন হোটেলে আমরা রুম খুঁজতে থাকি এবং সেখানে যেটা হয় যে আমরা সবাই জানি যে রুমের যে প্রাইস থাকে, রেন্ট প্রাইস যেটা থাকে, সো সেটা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বার্গেনিং করতে করতে একটা হোটেলে, যেহেতু গ্রুপ নিয়ে আমরা যাই, সবকিছু মিলিয়ে আমাদের মনে হয় যে এটা একটু সুইটেবল হবে। সো এরপর যেটা হয় সেটা হচ্ছে যে সেই রুম টুম ফিক্স করবার পর কমন যেই ওয়াশরুম থাকে গ্রাউন্ড ফ্লোরে, তো সেই কমন ওয়াশরুমে আমি যাই এবং সেই সময়টা কিন্তু মোটামুটি বেশ রাতের একটা সময়, রাত অলমোস্ট প্রায় আড়াইটা থেকে তিনটার মতো হবে প্রবাবলি। সো আড়াইটা থেকে তিনটা ওই সময়টাতে হচ্ছে একদমই নির্জন একটা পরিবেশ, এবং সেই সময়টায় ওয়াশরুমে যে ফ্রেশ হওয়ার জন্য আমি যখন যাই, আমার কেন জানি স্পষ্ট মনে হচ্ছিল বেসিনে যখন আমি ফ্রেশ হচ্ছিলাম, ঠিক আশপাশে যেই ওয়াশরুমগুলো বা ফ্রেশ রুমগুলো ছিল, তো সেখান থেকে স্পেসিফিক একটা ওয়াশরুমের ভেতর থেকে আমি স্পষ্ট শব্দ শুনতে পাচ্ছি, কেউ হয়তো বা পানি ব্যবহার করছে, কেউ হয়তো বা অজু করছে বা হচ্ছে হাত মুখ ধুচ্ছে ওয়াশরুমের ভেতরে। তো ব্যাপারটা আমার কাছে একটু উইয়ার্ড লাগলো যে বাইরে তো বেসিন রয়েছে, তারপরেও ওয়াশরুমে কেন কেউ এভাবে পানি ওয়েস্ট করবে বা পানি খরচ করবে, এবং কেউ যে পানি ব্যবহার করছে, কোনো একজন মানুষের মুভমেন্ট সেটা আমি স্পষ্ট টের পাই। এবং এক পর্যায়ে খুব অদ্ভুত রকমের একটা শব্দ, যেটা অনেক সময় যেটা হয় যে কোনো জীবজন্তু যখন রেগে যায় সে যেই ধরনের সাউন্ড করতে থাকে, আপনি যদি চিড়িয়াখানায় কখনো যেয়ে থাকেন সেখানে সিংহের যেরকম গর্জন থাকে বা বাঘের যেরকম গর্জন থাকে, ঠিক সেরকম ধরনের একটা গর্জন আমি শুনতে পাই। এবং অনেকটাই যেটা হয় যে হাত পা ঠান্ডা হয়ে আসতে থাকে। একবার কেন জানি মনে হচ্ছিল যে দরজাটা একটু খুলে দেখি, এবং ইন্টারেস্টিং ব্যাপার যেটা হয় সেটা হচ্ছে দরজাটা আমি যখন খুলতে যাই একটা প্রচণ্ড গরম বাতাস আমাকে পাস করে। তারপর বেশ কিছুদিন যদি বলি যেই কয়দিনই আমি কক্সবাজার ছিলাম এবং কক্সবাজার থেকে ব্যাক করার পরেও প্রচন্ড পরিমাণে শরীরটা আমার খারাপ যায় বা খারাপ কাটে। তারপর যেই জিনিসটা জানতে পারি যে সেই হোটেলে প্রায় সময় কিন্তু অনেকেই এই ধরনের জিনিস ফিল করে, সেই গ্রাউন্ড ফ্লোরের যে কমন ওয়াশরুম বা সেন্ট্রাল ওয়াশরুম যেটাই বলি না কেন, সেই জায়গায় ওই স্পেসিফিক ওয়াশরুম থেকে কেউ হয়তো বা পানি ব্যবহার করছে, এরকম শব্দ শুনতে পাওয়া যায়। এবং হোটেল কর্তৃপক্ষের সাথে যখন আমরা কথা বলি যে এই জিনিসটা কেন ঘটলো, তো তারা টোটাল বিষয়টা হচ্ছে ইগনোর করে যায়। এনিওয়ে, সো ভূত স্টুডিওতে আপনাকে স্বাগত। এবং এই ধরনের প্যারানর্মাল বিষয়গুলো এখন হতে পারে, ব্যাপারটা প্যারানর্মাল হতে পারে, ব্যাপারটা হ্যালোসিনেশন ছিল আমার, একটা লম্বা সময় হচ্ছে জার্নি করে বাইক চালিয়ে কক্সবাজার যাওয়ার পর হয়তোবা আমি টায়ার্ড ছিলাম, হতে পারে সেটা হ্যালোসিনেশন, বা সেই হ্যালোসিনেশনটাও কিন্তু বেশ রকম ভয়ানক ছিল কিংবা ভুতুরে ছিল। এই ধরনের ঘটনাগুলো যারা যারা আসলে শুনতে ভালোবাসেন, সেটা কক্সবাজারের হতে পারে, আপনার যেই শহরে আপনি এই মুহূর্তে অবস্থান করছেন সেই শহরে হতে পারে, আপনি এই মুহূর্তে হয়তোবা কুমিল্লায় আছেন, চট্টগ্রামে আছেন, আপনি হয়তোবা খুলনায় আছেন, যশোরে আছেন, ওমানে আছেন, দুবাইতে আছেন, সৌদি আরবে আছেন, ইউএসএতে আছেন, যেখানেই থাকুন না কেন, প্যারানর্মাল এই ব্যাপারগুলো কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিন্তু ঘটে। এবং এই ব্যাপারগুলোর জন্য আমরা কেউই প্রস্তুত থাকি না, তবুও আমাদেরকে ফেস করতে হয়। তো স্বাগত আপনাকে ভূত স্টুডিওতে। সঙ্গে রয়েছে আমি আর যে অপূর্ব, এবং আমার নিজের একটা ছোট্ট এক্সপেরিয়েন্স আমি ছোট্টভাবে শেয়ার করলাম এবং শুরু কিন্তু হয়ে গেছে ভূত স্টুডিও। সো ইন দ্য মিনটাইম যদি আপনি আমাদের সঙ্গে এই মুহূর্তে থেকে থাকেন, নানা রকম ব্যস্ততায় আপনি হয়তোবা এই মুহূর্তে ব্যস্ত, কেউ হয়তোবা গাড়িতে, কেউ হয়তোবা বাড়িতে, কেউ হয়তোবা এই মুহূর্তে ফুয়েল নেয়ার লাইনে, বিভিন্ন জায়গায় কিন্তু রেডিওটা এই মুহূর্তে প্লে হচ্ছে। ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 94.4, স্টেশনটা হচ্ছে জাগো FM, এবং সঙ্গে যেই বন্ধুটা তোমার সঙ্গে যুক্ত তার নাম হচ্ছে আরজে অপূর্ব। তো আরজে অপূর্ব কিন্তু একদমই শেষ মুহূর্ত পর্যন্ত রাত 12টা অবধি কিংবা কখনো কখনো 12টা ক্রস করে যায়, বাট হোপফুলি আজকে শেষ মুহূর্ত পর্যন্ত তোমাদের সঙ্গে থাকবো। এবং পুরো এপিসোড জুড়ে কিন্তু আমরা আজকে আরজে উদয়কে মিস করছি। হোপফুলি আরজে উদয় ভাই নেক্সট এপিসোডে আপনাদের সাথে যুক্ত হয়ে যাবেন, এবং তখন আরো বেশ কিছু নতুন বন্ধু আশা করি যুক্ত হবেন। তার জন্য আপনাকে যেটা করতে হবে খুব সহজ একটা কাজ, এন্ড দ্যাট ইজ রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনটা আপনি কিভাবে করবেন, একটু ভালোভাবে শুনবেন বা স্পষ্টভাবে শোনার চেষ্টা করবেন এবং দেখবেন ফেসবুক লাইভটা যেহেতু হচ্ছে। আপনি যদি এই মুহূর্তে এমন হয় যে আপনার মোবাইলে ব্যালেন্স নাই, কোনো প্রবলেম নাই, আপনি আগামীকাল সকালে বা তারপর দিন যখন পারবেন তখনই রেজিস্ট্রেশনটা করে ফেলবেন। রেজিস্ট্রেশন এখন পুরো সপ্তাহ জুড়ে করা যায়। RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 2-6-9-6-9 নাম্বারটায়। তো শুরু হয়ে গেল ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা, এবং আজকের প্রথম যিনি অতিথি তার সাথে আমরা একটু পরিচিত হতে চাই। আসসালামু আলাইকুম বন্ধু, কি নাম তোমার?
ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মোহাম্মদ সানি, আমি মহাখালী থেকে এসেছি।
সানি কি করা হয়?
আমি স্টুডেন্ট, ক্লাস 10 এ পড়ি।
আচ্ছা, কোথায় পড়ছো?
বনানী বিদ্যানিকেতন।
বাহ, চমৎকার। মহাখালীর একটা বন্ধু, স্কুল স্টুডেন্ট। সো অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে যে স্কুল স্টুডেন্টদের একটা প্রশ্ন থাকে, আমরা কি এখানে আসতে পারবো? ডেফিনেটলি আপনি এখানে আসতে পারবেন বা তুমি এখানে আসতে পারবা, বাট মাথায় রাখতে হবে আজকে সানি যেভাবে এসছে যে বাসায় কিন্তু অনুমতি নিয়ে বাবা মায়ের, তারপর কিন্তু এখানে এসেছো তুমি, রাইট? তো ঠিক একইভাবে তুমিও রেজিস্ট্রেশনটা করে ফেলো, RBS, তারপর তোমার নাম, লোকেশন, প্রফেশন পাঠিয়ে দিও 26969 নাম্বারে। সানি, প্রথম যেই ঘটনাটা শুনবো এইটা কি তুমি কালেক্ট করেছো নাকি নিজে ফেস করেছো?
জি, এটা আমি কালেক্ট করেছি, এটা আমার আম্মুর কাছ থেকে কালেক্ট করা।
তাহলে আমরা শুরু থেকে একদম শুরু করি।
জি, আসসালামু আলাইকুম, আমি আমার প্রথম ঘটনাটি উপস্থাপন করছি। তো আমার প্রথম ঘটনাটি হলো আমার আম্মুর কাছ থেকে কালেক্ট করা। আমার আম্মু যখন ছোট ছিল, এটা হলো ময়মনসিংহের ঘটনা। তো আমার আম্মু যখন ছোট ছিল তখন প্রায় 4-5 এ পরে, 4 কি 5 এই টাইমের ঘটনা। তো একদিন কি হয়েছে, আমাদের আম্মুদের গ্রাম তো অনেক প্রত্যন্ত অঞ্চলে একদিন তাদের গ্রামে একটা খাল আছে, একটা খাল গেছে পুরা এলাকার ভিতরে, মানে এই খালটা মরা, মানে পুরা ইউনিয়ন জুড়ে এই খালটা মরা খাল, কিন্তু একটা জায়গায় শুধু পানি শুকায় না, পুরা খালের পানি শুকিয়ে গেলেও শুধু এই একটা জায়গায় পানি শুকায় না। তো এখানে কি হয়েছে, মানে ওই যে জায়গায় পানি শুকায় না ওই জায়গায় হলো দুইটা তাল গাছ আছে আর একটা নারকেল গাছ আছে। তো এই নারকেল গাছ, তাল গাছ আর একটা খেজুর গাছ আছে। তো যে জায়গায় পানি শুকায় না ওই জায়গায় প্রচুর গর্ত, তো ওই জায়গায় অনেক মাছ পড়ে, বন্যা হলে পানি শুকিয়ে যাওয়ার পরে সব পানি শুকায় যায়, শুধু ওই জায়গা বাদে ওখানে অনেক মানে মাছ থাকে, ওই টাইমে মাছ অনেক কিছুই, মানে পুরাই ইয়াটা খালটা ভরে যায় মাছ, যত মাছ আছে সব পানি শুকায় যাওয়ার কারণে মানে এই গর্তের দিকে চলে আসে। তো এই গর্তটা আমার নানা আর আশপাশের কয়েকজন মিলে সেচ করছে। তো মানে পানি সব সেচ দেওয়ার পরে মাছ ধরতে দুপুরে 1টা বেজে গেছে। তো প্রচুর মাছ, মাছ ধুয়ে আর শেষ করতে পারতেছে না। তো মাছ ধরা শেষ হয়েছে, এক পর্যায়ে ওনারা ধরছে, ওনাদের পাতিল সব বইরে গেছে, পাতিল ডেক ডেস্ক যা ছিল সবকিছু বইরে গেছে। তো বরার পরে এখন কি করব, এই জন্য আর কি উন্মুক্ত করে দিছে, ইয়াটা মানে পুরা এরিয়াটা উন্মুক্ত করে দিছে, মানে গ্রামের যত মানুষ আছে সবাই আইসা মাছ ধরতেছে। তো গ্রামের সবাই মাছ ধরতে ধরতে এক পর্যায়ে কি হয়েছে, সবাই মিলে মাছ ধরতেছে, ধরার পরে সবাই চলে গেছে। ওই টাইমে গ্রামে ছোট ছোট ছেলে মেয়েরা নামছে। তো আমার আম্মু নামছে, পাশের বাড়ির একটা মামা নামছে, ওনার নাম হলো সুলেমান মামা। তো ওই সুলেমান মামা, আমার আম্মু আর কয়েকজন গ্রামের ছেলে মেয়েরা নামছে। তো মাছ ধরতে নামার পরে তারা মাছ ধরতে ধরতে প্রায় বিকাল হয়ে গেছে। বিকাল হওয়ার পরেও সবাই মাছ ধরছে, প্রচুর মাছ ওই জায়গাটাতে, সবাই মাছ ধরছে, ধরে মাছ নিয়ে রেখে আসছে, বাসায় রেখে আসছে, একবার করে পলিথিনে করে নিয়ে বাসায় রেখে আসছে, আবার তারপর পলিটিন বইরে গেছে, তো এখন কি করবো? এখন তো স্বাভাবিক ভাবে বাসায় গিয়ে রাখি আসছে। আবার মাছটা আমার আম্মু আবার কি করছে, দুইবার মাছটা রাখি আসছে, আসার পরে থার্ড বারে আসছে আইসাহেরা সন্ধ্যার টাইমে, এবার পলিটিন বইরে গেছে দেখে মাগরিবে আজান দেবে দেবে এই টাইম অবস্থা। তো ওই সুলেমান মামাকে বলছে সবাই তো চলে যাচ্ছে, আমরা চারজন আছি, চল চলে যাই। তো আমার সাথে আরো যে দুইজন ছিল তারাও চলে যাইতেছে এই টাইম। আর আম্মু বলছে তুই চলে যাইলে আস আমার সঙ্গে, তাই চলে যাই। পরে ও বলছে কি যে, মামা বলছে কি যে না আমি যাব না, তো আমি আরো মাছ ধরবো। মামাটা প্রচুর মাছের নিশ্বাস ছিল, তো কি করব, আমার আম্মু আর ওই সাথে দুইজন ছিল, ওরা আইসা পড়ছে, শুধু ওই মামাটা বাদ দিয়ে। পরে ওই দিন আইসা পড়ার পরে মাছ আইসা পড়ছে, আইসা মাছ নিয়ে আসছে বাসায়, আনার পরে মাছ কাটছে, কাটার পরে ধরেন রান্না বাড়া শেষ হয়েছে, খাওয়া দাওয়া করছে। এই টাইমে সন্ধ্যাবেলা আমার মানে সন্ধ্যা শেষ একদম এসার আগে আগে, তো আমার নানাও হাট থেকে ফিরে আসছে। তো আসার পরে খাওয়া দাওয়া করছে সবাই মিলে একসঙ্গে, খাওয়া দাওয়া করার পরে ঘরে বসছে বৈশা, যখন ঘুমাতে যাবে এসার সময় গ্রামের সময় গ্রামের টাইমে, কিন্তু এখনো গ্রামে ধরেন 10টা বা রাত 9টা, এটা কিন্তু প্রচুর অনেক রাত। আর বিশেষ করে আরো আজ থেকে প্রায় 30 বছর আগে এটা প্রত্যন্ত অঞ্চলের ঘটনা, এই জন্য আর কি অনেক ধরেন অনেক মানে নির্জন ছিল এলাকাটা, পরিবেশটা অনেক নির্জন ছিল। তো কি করবে আর কি, শুয়ে পড়তেছে এই টাইমে, শোয়ার প্রস্তুতি নিচ্ছে এই টাইমে যে মামাটা ছিল ওখানে সুলেমান মামা, তার আসছে, তার বাবা এসে জিজ্ঞেস করতেছে মামার কথা। তো আমার আম্মু স্বাভাবিকভাবে বলছে যে আমরা তো মাছ ধরে আসছি, আসার সময় আর কি বিকালবেলা ওরে দেখছি, তো এখন কি ও বাসায় যায় নাই? পরে আর কি ওই মামার আব্বু বলতেছে কি না, ও তো এখনো বাসায় আসে নাই। তো পুরা এলাকা খোঁজ করা হয়েছে, সব জায়গায় খোঁজ করা হয়েছে, মায়ক মারা হয়েছে, কোনো জায়গায় নাই, মানে মায়ক তো আর ছিল না তখন, মানে সবাইকে আর কি খবর দেওয়া হয়েছে, তো কোনো জায়গায় উনি আর নাই। মানে খুঁজতে 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 এক পর্যায়ে প্রায় সকাল গড়া রাত গড়ায় প্রায় সকাল হয়ে গেছে, পাইনা পাইনা পরে সব জায়গায় খুঁজছে, খোঁজার পরে সকল মসজিদ মাদ্রাসাতে গিয়ে দেখছে কোনো জায়গায় নাই। আর পরে না পাইলে দুই দিন পরে আমরা ওই মামার আব্বু সুলেমান মামার আব্বুর সন্দেহ লাগছে যে যে জায়গায় মাছ মারতে গেছিল ওই জায়গায় কিনা। তো ওই জায়গায় গিয়েছে, গিয়ে হাইরা নামছে, গলা পর্যন্ত প্যাক পায়, উনি তো একটু খাটো মানুষ, তো গলা পর্যন্ত প্যাক, প্যাকের ভিতরে নামার পরে প্যাক হাত পাইতেছে, মানে হাত দিয়ে করতেছে, করার পরে এক পর্যায়ে একটা জিনিস বাঁচছে হাতের ভিতরে, হাত মানে কোন পর্যন্ত দিছে ডুবাই দিছে, দেওয়ার পরে প্যাকের ভিতর থেকে একটা জিনিস বাঁচছে। তো বাজার পরে উনি ইয়া করছে দইরা, এটা মানে আরো ভালো করে দুই হাত দিছে প্যাকের ভিতরে, দেওয়ার পরে মুখ টাইপের লাগছে, ওই জন্য উনি ভয়ে অজ্ঞান হয়ে গেছে ওই জায়গায়। তো অজ্ঞান হয়ে যাওয়ার পরে আশপাশের সবাই মিলে উনার দরাদরি করে উঠাইছে, প্যাকেট থেকে উঠাইছে, উঠাইয়া উনি যেটা ধরছিল সেটারে উঠাইছে, উঠানোর পরে কাদায় আনার পরে দেখে এটা একটা লাশ, মানুষের লাশ। তো উঠানোর পরে দেখে কি যে মানে মুখে পানি টানি দেওয়ার পরে উনার জ্ঞান ফিরছে, আর উনার জ্ঞান ফিরানোর পরে যেটা যে লাশটাকে উঠানো হয়েছে ওই লাশটার মুখে পানি টানি দেওয়ার পরে দেখে কি যে এটা উনার ছেলে ওই সুলেমান মামারই লাশ। তো ওই সুলেমান মামার লাশ। তো এক পর্যায়ে আর কি ওনার সুলেমান মামা অজ্ঞান হয়ে গেছে, ইয়া সুলেমান মামার আব্বু অজ্ঞান হয়ে গেছে। তো অজ্ঞান হওয়ার পরে আর কি ইয়া মুখের ভিতরে পানি টানি দিয়ে আবার উঠাইছে উনারে, উনার ছেলের লাশ পাওয়া গেছে, যেহেতু স্বাভাবিকভাবে উনি অনেক মানে অনেক ইয়া কষ্ট পাইছে। তো কষ্ট হওয়ার পরে লাশটাকে নিচে নেওয়ার পরে যখন ইয়া গুসল টুসুল দেওয়ার পরে দেখে কি ওনার গলার ভিতরে 7 আঙ্গুলের ছাপ। স্বাভাবিক ভাবে একটা মানুষের কোনদিন 6টা আঙ্গুল হয় ঠিক আছে, কিন্তু 7 আঙ্গুল কারোর হয় না। তো তাও 7টা আঙ্গুল একদম বড় বড় হাত, 7টা আঙ্গুলের ছাপ, শুধু এই হাতের ছাপি। পরে মনে মরে ইয়া করার পরে জানার পরে মানে সবাই মিলে ইয়া করছে, কবিরাজের কাছে গেছে যে কিসের জন্য মারছে বা কেন মারছে। পরে কবিরাজ একটা ভার বসাইছে, বসানোর পরে যে ওনার বাবার উপরে এই জিনটা হাজির করছে, করার পরে আর কি ওনার বাবার মুখ দিয়ে বলছে কি যে ওই দিন সন্ধ্যা হয়ে গেছে ছিল, তো সন্ধ্যা হয়ে গেছে ছিল, ও যায় নাই, আরো এই জায়গায় আমি মাছ খাইতে আইছি, তো ও যায় নাই, এই জন্য আমার ডিস্টার্ব হয়েছে, এই জন্য আর কি আমি ওরে পাইছি। পরে একবার 10টা 10টির সময় আর কি, পরে ও আমার সঙ্গে বেশি গার্তের আমি করতেছিল, এই জন্য আর কি ওরে মাইরা রাখছি। আর কি ওনারে যেমনে মারছে মানে মাথাটা নিচে কইরা মানে মাইরা মাথাটা নিচ দিক দিয়া পা দুটো উপরে কইরা রাখছে, গাইরা রাখছে একদম প্যাকের ভিতরে। তো এই ঘটনাটা খুবই অদ্ভুত এবং খুবই ইন্টারেস্টিং, এই জন্য আর কি এই ঘটনাটা এখনো ওনাদের গ্রামে প্রচলিত আছে, এবং মানে এই ঘটনাটা ওনাদের গ্রামে এখনো আজ থেকে 30 বছর আগে প্রায় এখনো সবার মুখে মুখে প্রচলিত আছে। তো এটা ছিল আমার প্রথম ঘটনা।
অলরাইট, সো প্রথম একটা ঘটনা শুনছিল, এবং এই ধরনের ঘটনাগুলো কিন্তু বিভিন্ন জায়গায়, ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় কিন্তু প্রচলিত বেশ কিছু ঘটনা থাকে। যেমন ধরে নেই, অনেক সময় আমরা শুনে থাকি যে বনশ্রীতে একটা বাড়ি কিন্তু বেশ ভুতুরে একটা বাড়ি, এবং সেই বাড়ি নিয়েও বেশ কথাবার্তা হয়। আবার ধানমন্ডিতে একটা পুরনো বাড়ি নিয়ে বেশ কথাবার্তা হয়। আবার কখনো কখনো মালিবাগ চৌধুরী পাড়ের আশপাশে কোনো একটা বাসা নিয়ে খুব কথাবার্তা হয়। আবার কখনো দেখবেন যে যশোরের কোনো একটা, যদি বলি যে মফস্বলের কোনো একটা বাড়ি বা কোনো একটা গ্রাম, তো সেখানেও কিছু না কিছু বিষয় ঘটে, এবং সেই বিষয়গুলো নিয়েও কিন্তু বেশ কথাবার্তা আশপাশে রটে। তো যা ঘটে তার কিছু হলেও তো ঘটে, এবং সবকিছু মিলিয়ে বিশ্বাস করা কিংবা না করা একদমই আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমরা চেষ্টা করছি আপনাকে এন্টারটেইন করবার জন্য, আমরা চেষ্টা করছি আপনাকে বেশ কিছু গল্প শোনানোর জন্য। ভয় পাওয়ানোটা আসলে আমাদের টার্গেট না, আমরা চেষ্টা করি একদম র কিছু ঘটনা তুলে আনার জন্য, যেগুলো আসলে কোন FM স্টেশন থেকে বা ইউটিউব থেকে ইন্সপায়ার্ড কোনো ঘটনা না। এখানে যে মানুষগুলো আসেন সেই মানুষগুলো একদমই সাধারণ কিছু মানুষ, তো সাধারণ মানুষের সাধারণ ঘটনাগুলো নিয়ে আমাদের আসলে ভূত স্টুডিও। তো মন্তব্যটা জানাবেন, মন্তব্যটা জানা ভীষণ পরিমাণে দরকার। এবং অনেকেই বলছেন যে শ্মশানঘাটের ঘটনা চাই, অ্যাম্বুলেন্সের ঘটনা চাই, কালো জাদুর ঘটনা চাই। প্লিজ আপনার কাছেও যদি এরকম কিছু থাকে, শুধু SMS এই কানেক্টেড বা সীমাবদ্ধ না থেকে আপনি পরের এপিসোডে আসেন না, একদিন একটু দেখা সাক্ষাৎ হলো, একটু কফি খেতে খেতে গল্পও করলাম, আপনার ঘটনাগুলোও শুনলাম। সো যদি আপনি পরবর্তী এপিসোডে এখানে আসতে চান, মোবাইলের SMS অপশনে যে টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। আপাতত একটু পর যখন ফিরব তখন একবারে কমেন্টস এন্ড SMS গুলো নিয়ে ফিরছি। ইন দ্য মিনটাইম আমরা যেটা করব সেটা হচ্ছে সানির সেকেন্ড ঘটনাটা শুনব। সানি, এই ঘটনাটা কোথাকার ঘটনা?
এই ঘটনাটা ময়মনসিংহের ঘটনা। তো শুরু করতেছি এই ঘটনা, একদম এই ঘটনাটা আমার একটা কাকার কাছ থেকে কালেক্ট করা। তো উনি কিছুদিন আগে আমাদের বাসায় বেড়াতে আসছিল, তো তার কাছ থেকে কালেক্ট করা। তিনি হলো গ্রামে, মানে ধরেন গরু হাটে বেচা কিনা করে, তো সপ্তাহে ধরেন সোম আর বুধবারে আমাদের গ্রামে হয় গরুর হাট, হয় বিশাল হাট, ঐতিহ্যবাহী একটা হাট। তো এই হাটে উনি হলো গরু নিয়ে, উনি কি করে ড্রাইভার, একটা গাড়ি আছে বোট বড়ি গাড়ি বলে আমাদের গ্রামে, ওই গাড়ি দিয়ে উনি গরু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। তো উনি কি করছে, মানে উনারে আর কি কন্ট্যাক্টে নিয়ে যায় যে তুমি আমাদের সঙ্গে যাবা গরু নিয়ে গাড়ি উঠায় পরে, এবং বিক্রি শেষে তোমাকে আমরা টাকা দেবো, তারপর তুমি আর কি ফেরত আসবা। তো এটাই ওনার সঙ্গে, মানে এভাবে ওনার আর কি দিন চলে। তো হঠাৎ একদিন কি হয়েছে, একদিন একটা গরু পাইকারি আসছে, তো আসার পরে বলতেছে কি যে হাটে যাব, তো আজকে তাহলে রেডি থাকো। তো উনি কি করছে, গাড়ি নিয়ে রেডি আসছিল, তো গরু উঠায় নিচ্ছে, নিতে নিতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় আর হয়ে গেছে। তো গিয়া গরু বিক্রি করছে, বিক্রি করতে করতে প্রায় 10টা বেজে গেছে। তো গরুটা বিক্রি করে আসবো এই টাইমে, মানে রওনা দিব, রওনা দিতে দিতে আরো মানে আড্ডা টাড্ডা দেওয়ার পরে দোকানে বসে আরো অনেকক্ষণ আড্ডা দিচ্ছে, তারপরে টাকা বাগাবি, টাকা দেওয়ার পরে বুঝে টুঝে পাওয়ার পর আস্তে আস্তে প্রায় 11টা বেজে গেছে। তো গ্রামের 11টা মানে কিন্তু অনেক রাত, আর হাটে এটা বিশেষ করে। তো হাটটাও ছিল অনেক দূরে, থেকে বাড়ি থেকে অনেক দূরে, কাকাদের বাড়ি থেকে অনেক দূরে। তো উনি কি করছে, উনি হলো গাড়িটা চালা চালা আসতেছে, বোট বড়ি গাড়ি নিয়ে উনি আসতেছে। তো আস্তে আস্তে এক পর্যায়ে আসার, এক পর্যায়ে পাইকারদের বাড়ি রাস্তার শুরুতেই ছিল, মানে একটু হাট থেকে একটু দূরে ওই পাইকারদের বাড়ি। তো ওনাকে নামাই দিছে, মানে পথে নামাই দিছে, ওনাকে নামাই দিয়ে এই পর্যায়ে, এক পর্যায়ে উনি একদম একা, পুরো একা। তো পুরো গাড়িটা নিয়ে উনি পুরো একা একটা গাড়ির ভিতরে উনি চালা চালা আসতেছে। তো আসার সময় এক পর্যায়ে, একটা আসার আগে একটা বাজে, ধরেন বিল বাজে, এই বিলের ভিতরে, বিলে অনেক ঘটনা, প্রচুর ঘটনা আর কি, প্রচুর ভৌতিক ঘটনা ঘটে, আর মানুষ এই ঘটনা এখনো প্রচলিত আছে। তো ওই বিলটা প্রচুর একটা বিখ্যাত বিল, এই বিলের ভিতরে যদি আসার সময় আর কি ওনার সঙ্গে কি হয়েছে, উনি আসতেছে, উনি দেখে কি যে সামনে একটা গাড়ির সামনে একটা মানে পুরা দুই পাশ দিয়ে বিলের এই পাশ সাইড দিয়ে বিল, আর মানে ধরেন রাস্তা দুই পাশে হলো বাঁশ ঝাড় ঝুপঝাড়। তো দুইটা বাঁশ কি হয়েছে, রাস্তার ভিতর পইরা আছে। তো স্বাভাবিকভাবে যদি রাস্তার ভিতর বাঁশ পইরা থাকে বা ধরেন গাছ পইরা রয়েছে, তাহলে কিন্তু এটা সরাই যাইতে হবে, আর নাহলে উপর দিয়ে কিন্তু যাইতে গেলে ঝামেলা, মানে দুর্ঘটনা ঘটতে পারে। তো উনি কি করছে, ধরেন বাসটা কি করছে সরাইয়া সরাইবে, মানে উনি গাড়ি থেকে নামছে, কি কি ব্যাপার দেখে কি যে দুইটা বাস পড়া রয়েছে, এমন ভাবে পড়া রয়েছে মানে উপর দিয়ে যাইতে হলে উপর দিয়ে যাইতে উপর দিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। এখন কি করবো, উনি নামছে, নামার পরে নাইমে কি করছে রাস্তার পাশে থেকে একটা খড়ি আইনা, খড়ি বা ডাল টাইপের আইনা, যেমনি গুতা দিছে অমনি স্প্রিং করে দুইটা বাস উপরে চলে গেছে। তো উপরে মানে এমন জোরে শব্দ উপরে চলে গেছে, তো উনি স্বাভাবিকভাবে ভয় পেয়ে গেছে। তো ভয় পেয়ে গেলে উনি মানে গাড়িতে আবার উঠছে, উইঠা গাড়ি নিয়ে আস্তে 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 আসার সময় সামনে আরেকটা বট গাছ আছে। তো এই বট গাছের কাছে আসার পরে বট গাছ থেকে ইয়া মানে দেখে কি যে এক পা হলো এই বট গাছের উপরে দিছে, আরেক পা হলো ইয়া একটা ইয়া মানে আরেকটা গাছ আছে রাস্তার এই পাশে, একটা বট গাছ আর এই পাশে হলো একটা নারিকেল গাছ, নারিকেল গাছ এক পা দিছে হলো বট গাছে আর শুধু দুইটা পা, আর কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু দুইটা পা, একটা হলো নারিকেল গাছে দিছে আর একটা হলো বট গাছে দিছে, দিয়া মানে ইয়া টাইপের কইরা রাখছে। মানে উনি যদি যাইতে হয় তাহলে উনার এটা নিচ দিয়ে যাইতে হবে, উনি কি করছে উনি সামনে আগাইতেছেও না আর পিছাইতেছেও না। তো উনি ভয়ে গাড়ির ভিতরে না উঠা, সামনে ও যাইতেছে না পিছনেও যাইতেছে না, গাড়ি থুয়েও যাইতেছে না, গাড়ি নিয়েও যাইতেছে না, তো উনিও ওখানেই ভয়ে দাঁড়ায় রয়েছে। তো দাঁড়ানোর পরে এক পর্যায়ে প্রচুর ভয় পাইতেছে উনি আর কি যা দুয়া দূরত পারত পড়তেছে, শুধু দুইটা পা দেখা যায় আর কিছু দেখা যায় না, শুধু দুইটা পা মানে হাঁটু পর্যন্ত দুইটা পা, এই পাশে একটা পা ওই পাশে একটা পা দেখা যাইতেছে। তো উনি ভয়ে কি করছে ওখানে দাঁড়ায় ছিল, দুয়া দূরত যা পড়তেছে যা পারে পড়তেছে। তো পড়ার এক পর্যায়ে কি হয়েছে এটা কোনো ভাবে সরতেছে না, হঠাৎ করে এই পা দুইটা একটা লাভ দিয়া একটা আকৃতি নিছে, একটা কালো ইয়া দানব আকৃতি নেওয়ার পরে উনি একটা লাভ দিয়ে দানবটা মানে উনার ঘাড়ের উপরে আইসা বসছে, উনি ঘাড়ের উপরে আইসা বসে উনার গাড় ধরেই করতেছে, মানে উনার গাড় ধরে মটকানো এরকম একটা চেষ্টা করতেছে। তো উনি এক পর্যায়ে ভয় পায়া উনি মানে চিৎকার যে দিবে উনার গলা দিয়া কোনো আওয়াজই বেরোইতেছে না, মানে এমন মানে বুবাই দলে আর কি যেমন হয় তো উনার এমন হয়ে গেছে। তো উনি ভয় আর কি কোনো চিল্লান দিতে পারতেছে না, তো চিল্লান না দিতে পারলে এক পর্যায়ে কি হয়েছে মানে দস্তাদস্তি হইতেছে উনি মানে আওয়াজ বের করতে পারতেছে না গলা দিয়ে, কিন্তু এটা ঠিক আছে, কিন্তু উনিও দস্তাদস্তি করতেছে আর উনার গাড়ির উপরে যে জিনিসটা বইছে এটা অনেক পাতলা আর ইয়া মানে লুম গোলা ইয়া বালুকের লুমের মতো। পরে উনি কি করছে ইয়া দস্তাদস্তি করতে করতে এক পর্যায়ে গড়ায় গড়ায় এই ক্ষেতের ভিতরে আসে পড়ছে, বিলের সাইড দিয়ে যে ক্ষেত থাকে ক্ষেতের ভিতরে হাঁটু পর্যন্ত পানি ছিল এই ক্ষেতের ভিতরে আসতে পড়ছে। দস্তাদস্তি করতে করতে এক পর্যায়ে উনি একবার চুবায় পানির ভিতরে, একবার উনি চুবায় পানির ভিতরে ইয়ারে ওই জিনিসটার আর ওই জিনিসটা উনার চুবায়। এভাবে চলতে 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 প্রায় আধা ঘন্টা, এবার আর উনার শক্তি নাই, উনার শক্তি শেষ হয়ে আসছে, কারণ স্বাভাবিকভাবে মানুষ কিন্তু ওই জিনেদের সঙ্গে বা যাই বলুন তাদের সঙ্গে কিন্তু পারবে না, মানে ধরে না কতক্ষণ আর আধা ঘন্টার বেশি কিন্তু মানে দস্তাদস্তি করে উনার শরীরে সব শক্তি শেষ হয়ে গেছে। তো উনি কি করবে এক পর্যায়ে ওনার সব শক্তি শেষ, এক পর্যায়ে দস্তাদস্তি করতেছে এক পর্যায়ে ওনার একদম প্যাকের ভিতরে গায়রা লাগবে মানে গলা পর্যন্ত পুইতা ফেলবে এই অবস্থা প্যাকের ভিতরে ক্ষেতের ভিতরে। তো উনি কি করছে জুড়ে মনে মনে যত দোয়া পড়তেছে হঠাৎ করে আল্লাহর কাম ওই দিনকে আর কি হয়েছে যে ওই রাস্তা দিয়ে একটা সামনে একটা মসজিদ ছিল, মানে এলাকার ভিতরে মসজিদের হুজুর আর ইয়া ইমাম সাহেব মানে হুজুর মানে খতিব আর ইমাম দুজন আর কি আসতেছিল, মানে হয়তো কোন একটা সমস্যা হয়েছে আর সামনে আরেকটা গ্রাম আছে ওই গ্রামে যাব। তো হঠাৎ করে আর কি উনি ক্ষেতের ভিতরে দেখে রাস্তার ভিতরে দেখে কি একটা গাড়ি, তো গাড়ি দেখে মানে এদিকে ওদিকে তাকায় সামনে হাঁটছে, হাঁটার পরে দেখে কি যে শুধু একজনে চুবাইতেছে মানে একটা লোকরে শুধু চুবাইতেছে মানে পানির ভিতরে একবার ডুবে আরবার উঠে, পানির ভিতরে একবার ডুবে হাঁটু পর্যন্ত পানির ভিতরে একবার ডুবে আরেকবার উঠে। তো কি হয়েছে উনি ওনারে দেখে এই ঘটনার টাইম হয়ে গেছে, পরে যে কাকাটারে চুবাইতেছিল উনি অজ্ঞান হয়ে গেছে, পানির ভিতরে অজ্ঞান হয়ে গেছে। পরে ওনারা তাড়াতাড়ি করে দুজনে নামছে, নামার পরে ওই ইয়ার কাকারে উঠাইছে, উঠানোর পরে উঠানোর পরে মানে পানি টানি দিছে গাড়ির ভিতরে পানি ছিল, গাড়িটা পানি টানি দিছে উনি উঠে না পরে আর কি। পরে উনার হুজুরা কি করছে, হুজুর অনেক চালাক ছিল তো উনি কি করছে গাড়ি থেকে চাবিটা খুলে নিছে, নিয়ে নেওয়ার পরে দুজনে দৌড়া ইয়ার ওই যে ইয়ার কাকারে দৌড়া নিয়ে সামনে পাশে একটা গ্রামের একটা বাড়িতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে পানি টানি দিছে, যাওয়ার পরে জ্ঞান ফিরাইছে, জ্ঞান ফিরানোর পরে পানি টানি পইরা দিছে, পরে গোসল টোসল দেওয়াইছে ওই বাসাতে গোসল টোসল দেওয়া ওই দিন রাত ওই গ্রাম ওই এলাকাতেই ওই বাসাতেই ছিল। তো ওই দিন এই বাসাতে থাকার পরে পরের দিন আর কি সকালে ফজর আজাম দিব এই টাইমে আর কি উনি ওনার বাসায় আসছে। তো এটাই ছিল আমার সেকেন্ড স্টোরি।
অল রাইট, সো দুটো ঘটনা আমরা শুনলাম এবং এই ঘটনার ভেতরে একটা ইন্টারেস্টিং জিনিস ছিল, সেটা বোবায় ধরা। একটা সময় ছোট করে যদি আমি আমার নিজের এক্সপিরিয়েন্সটা বলি, যে র্যান্ডমলি কিন্তু রাত্রেবেলা এই জিনিসটা আমার সঙ্গে হতো এবং এইটা যে কতটা উইয়ার্ড যারা এই মুহূর্তে শুনছেন, এই মুহূর্তে ঢাকা থেকে, কুমিল্লা থেকে, চিটাগং কিংবা আপনি যেখান থেকেই শুনেন না কেন, বোবায় ধরা জিনিসটা কিন্তু আপনি হয়তো বা রিলেট করতে পারছেন যে ভয়ঙ্কর একটা ব্যাপার। এবং আমার স্পষ্ট একবার মনে আছে যে আমি এবং আমার ছোট বোন তখন ওর বয়স কত হবে, ক্লাস ওয়ান কি টু এ পরে, তো আমরা তখন একসাথে দুই ভাই বোন ঘুমিয়েছিলাম এবং রাত্রেবেলা এক পর্যায়ে হচ্ছে কোনো একটা কিছু সাথে টাচ লেগে আমার ঘুমটা ভেঙে যায় এবং তখন আমি জোরে জোরে শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস নিতে থাকি এবং সকালবেলা যেটা দেখতে পাই যে গলার একটা সাইডে অনেকগুলো আঙুলের দাগ, যেটা আসলে যদি বলি যে থাকে না যে অ্যাডাল্ট কোনো একজন পার্সন এবং মোটামুটি ভালো এজ, আঙুলের দাগগুলো পুরো স্পষ্ট বসে গেছে। এবং অনেকেই যেটা বলে যে বোবায় ধরার সময় অনেক সময় নিজে নিজের হাত দিয়ে হয়তো বা নিজের গলা প্রেস করে বসে, বাট আসলে জানি না ব্যাপারটা কি ছিল এবং অনেকেই হয়তো বা রিলেট করতে পারছেন ঘটনাগুলো আজকের। যাই হোক, চলছে কিন্তু ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। সো প্রাণ পটাটা একটা খুব মজার একটা ব্যাপার, এটা কখনো চিপস মনে হয়, কখনো বিস্কেট মনে হয়। সো আপনার ক্লাসের ব্রেকে কিংবা এই মুহূর্তে গল্প শুনতে শুনতে কিন্তু একটা গুড স্ন্যাক্স হতে পারে আপনার জন্য। অনেকেই আছেন আমাদের সাথে এই মুহূর্তে, দেখা যাক facebook.com/jagofm, jagofm এর একমাত্র ভেরিফাইড ফেসবুক পেজ। ও হো, যেটা বলবো, ফেসবুকে তোমরা যারা আমার সাথে অ্যাক্টিভ নেই এখন অব্দি, facebook.com/apurbo.fm, দিস ইজ মাই পেজ, এই পেজেও লাইভ টাইম মুহূর্তে ব্রডকাস্ট হচ্ছে। সো চাইলে কিন্তু তুমি আমার সঙ্গে খুব সহজেই যুক্ত হয়ে যেতে পারছো। আলামিন আছেন আমাদের সাথে, আলামিন বলছেন তিনি এই মুহূর্তে অ্যালেনবাড়ি এরিয়া থেকে শুনছে এবং ফুয়েল পাম্পে ফুয়েলের জন্য অপেক্ষা এবং একসঙ্গে কিন্তু বাটন মোবাইলে ভূত স্টুডিওটা শুনছেন। বাহ, খুব চমৎকার। যদি অ্যান্ড্রয়েড ফোন থেকে থাকে সেক্ষেত্রে আপনি লাইভটাও কিন্তু দেখতে পারবেন। আবির হাসান আছেন আমাদের সাথে, হাসনাত জয়েন করে আছেন, মিরু জয়েন করে আছেন আমাদের সাথে এই মুহূর্তে খিলক্ষেত থেকে আছেন আমাদের সাথে এই মুহূর্তে, আফসানা ধীমান বলছেন তিনি শুনছেন এই মুহূর্তে, আরো অনেকগুলো বন্ধুকে দেখতে পাচ্ছি তারা জয়েন করছেন, যেমনটা হচ্ছে সাবরিনা আছেন আমাদের সাথে, আকাশ জয়েন করে আছেন আমাদের সাথে এই মুহূর্তে ধামরাই থেকে, শিখা বলছেন ভালো লাগে ফুল স্টুডিওটা, তবে আজকের এপিসোডটার একদম শুরু থেকে জয়েন করতে পেরেছি বিধায় বেশি ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। পারভেজ আছেন আমাদের সাথে, নিপু বলছেন আমি এবং আমার শাশুড়ি এই মুহূর্তে শুনছি এবং আচ্ছা তার হাজবেন্ড একটু সিক, আপনার হাজবেন্ডের জন্য অনেক অনেক দোয়া রইল। আছেন আমাদের সাথে এই মুহূর্তে রোজা, রেশমা আক্তার জয়েন করে আছেন, মেহেদি অন্তু সহ আরো অনেকগুলো বন্ধুকে দেখতে পাচ্ছি। চিটাগং থেকে আমাদের সাথে রয়েছেন আলিফ, বলছেন ঢাকা থেকে একটু আগেই কেবল চিটাগং আসলাম এবং আপনাদেরকে এই মুহূর্তে শুনছি, থ্যাংক ইউ সো মাচ। তো আরো বেশ কিছু গল্প কিন্তু আমরা শুনবো ভূত স্টুডিওতে আজকে সানির কাছ থেকে। সানি, আর প্রায় দুটো ঘটনা শুনবো তোমার কাছ থেকে আমরা, রাইট? এখন যে ঘটনাটা শুনবো এটা কার কাছ থেকে শোনা?
এটা ওই কিছুদিন আগে যে কাকাটা বলছিল ওনার কাছ থেকে শোনা, উনি দুইটা ঘটনা বলছে আমাকে।
চলো ঘটনাটা শুনি।
তো ওনার সঙ্গে কি হয়েছে, ওনাদের গ্রামে একটা মানে সম্ভ্রম মানে বিখ্যাত একটা পরিবার, ওনাদের গ্রামে চেয়ারম্যান বাড়ি বলে, ওই চেয়ারম্যান বাড়ির একটা ছেলে কি হয়েছে গলায় ফাঁসি দিচ্ছে। তো গলায় ফাঁসি দেওয়ার পরে মানে পারিবারিক কোন ঝামেলা বা ওনার ওয়াইফের সঙ্গে একটা ঝামেলার কারণে উনি গলার ভিতরে ফাঁসি দিচ্ছে। তো গলার ভিতরে ফাঁস লাগায় মানে একটা কাঠ বাগান আছে, কাঠ বাগানের পাশে মানে রাস্তার পাশে একটা কাঠ বাগান আছে, তো ওই কাঠ গাছ বাগানে উনি কি করছে গলায় ফাঁসি নিচ্ছে। তো স্বাভাবিক ভাবে ওনার এই লাশটাকে কেউ আর নামাইতেছে না। তো ধরেন কেউ যদি মারা যায় তাহলে কিন্তু স্বাভাবিক ভাবে তাকে ইয়া করতে হয়, ধরেন তার লাশটাকে হয়তো বা মাটি, মুসলিম হলে মাটি দিতে হবে আর না হলে অন্য কোন, হিন্দু হলে তাহলে সৎকার করতে হবে। কিন্তু ওনারা ছিল মুসলিম, কিন্তু ওনার পরিবার ওই ফাঁসি দেওয়ার কারণে লাশটাকে কোনোভাবেই গাছ থেকে নামাবে না, তো নামাবে না, এখানেই থাকবে। তো ওই কাকাটা কি করছে, উনি এই ঘটনাটা শোনার পরে আর কি উনি দৌড়ায় গিয়া ওই ইয়া কাঠ গাছ বাগানে গেছে, যাওয়ার পরে উঠছে, উঠার পরে একটা বটি নিয়ে উঠছে, উঠার পরে একদম গাছের উঁচু ডাল থেকে মানে ওই গলায় দড়িটা কেটে ওনাকে মানে আরেকটা রশির সাথে বিয়ে দিয়ে ওনাকে নামাইছে, কায়দা করে নামাইছে, নামাছে মানে নামানোর পরে আর কি কি হয়েছে নামাইয়া উনি বাসায় চলে আসছে। তো বাসায় চলে আসিয়া ওনার ওই কাকার ওয়াইফকে বলছে আর ইয়াকে দাদিকে বলছে, তো ওনার মানে ওনার মাকে বলছে। তো ওনার মাকে বলার পরে ওনার মা ওনাকে বকা দিতেছে, মানে বলতেছে তুমি কেন নামাইছো, এটা নামাইছো, এটা ঝামেলা, ফাঁসি দিয়ে মরা লাশ তুমি কেন নামাইছো। ওনার ওয়াইফও বকাঝোকা করতেছে। তো এই বকাঝোকা করার পর এক পর্যায়ে এভাবে মানে ওই দিনকে আর কি পার হয়ে যায়। পার হয়ে যাওয়ার পরে উনিও স্বাভাবিকভাবে ইয়া গরুর পাইকারি মানে গরুর গাড়ি চালাই, তো পাইকারি ছিল আর কি, উনি গরু হাটে আনা নেওয়া করতো গাড়ি দিয়ে। তো একদিন কি হয়েছে, বৃষ্টির দিন, তো উনি বিকালবেলা কি করছে, একটা গরু নিয়ে হাটে গেছে। তো হাটে বিক্রি করার পরে পাইকারের সঙ্গে আসছে, আসার পথে আর কি পাইকারে ওনার বাড়ির পাশেই ছিল, তো একসঙ্গে আর কি আসছে। আসার পরে প্রায় 10টা বেজে গেছে, গরু দিয়ে আসছে হাটে বিক্রি করার পরে টাকা দিছে ওনাকে, তো টাকা নিয়ে উনি আসছে বাসায়। আসছে তো বাসায় আসে নাই, মানে বাজারে আসছে। বাজার আসতে আসতে প্রায় 11:30 বাজে। তো আরো কিছুক্ষণ আড্ডা দিছে, চা খাইছে, খাওয়ার পরে আর কি উনি গাড়িটা গ্যারেজে রাখছে। রাখার পরে বাজারে গিয়েছে, তো গ্যারেজে রাখার পরে উনি মানে বাড়ির পথে রওনা হবে, মানে টাকা মোকা নিয়ে আর বাজার করছে, মাছ কিনছে। কিনার পরে মাছ কিনে রাখছিল, রাখে গেছিল, তো মাছ নিয়ে আসবে, মাছ তারপরে শাকসবজি নিয়ে উনি ওনার বাড়ি থেকে রওনা হয়েছে। তো ওনাদের একদিক দিয়ে একটু হালকা হালকা বৃষ্টি পড়তেছে। তো ওনাদের গ্রামে ঢুকতে হলে দুইটা রাস্তা, তো একটা হলো মেন রাস্তা, পাকা রাস্তা, আর একটা হলো একটু ঝোপঝাড়ের ভিতর দিয়ে যাইতে হয়, গেলে বেশি দূর না, প্রায় 5 মিনিট গেলে ওনাদের বাসা। তো উনি কি করছে, মেন রাস্তা দিয়ে না গিয়ে মাথায় একটা গামছা পেঁচায় উনি কি করছে, ওই ঝোপঝাড়ের রাস্তা দিয়ে গেছে। তো ঝোপঝাড়ের রাস্তা দিয়ে যাইতে যাইতে এক পর্যায়ে ওই যে কাঠ বাগানে ওই যে চেয়ারম্যান বাড়ির একজন ফাঁসি দিয়ে মরছে, ওই কাঠ বাগানের পাশে আসছে। আসার পরে উনি শুনতে পারতেছে কি যে মানে কাঠ বাগান ক্রস করে নাই, কাঠ বাগানের সামনাসামনি আসতো। তা আসার পরে উনি শুনতে পাইতেছে কি যে কেউ একজন মানে ঘুঙানো টাইপ বলতেছে, পানি পানি ঘুঙায় ঘুঙায় বলতেছে, ধরেন গলা চাইপে ধরলে কেউ যদি কোনো আওয়াজ বের করে মুখ দিয়ে তাহলে কিন্তু কেমন যেন একটা শোনায়, বিকট শোনায় যে পানি পানি মানে আওয়াজ করতেছে। তো উনি শোনার পরে আর কি শুই না, উনি আর কি ওই কাঠ গাছ বাগানের দিকে খেয়াল করছে, তাকায় দেহে যে একটা লাশ ঝুলতেছে। তো উনার তখন মনে পড়ছে, ওই দিনই তো আমি এই চেয়ারম্যান বাড়ির একজন যে মরছে, তো উনার তো আমি ওই দিনই এই গাছ থেকেই নামাইছি। পরে উনি আর কি বিষয়টা রিলেট করতে পারছে। তো বিষয়টা বুঝার পরে উনি মানে আগে পিছে না দাঁড়ায় আরো একদিক দিয়ে ওনার সাথে মাছ ছিল, উনি মানে আগে পিছে না দাঁড়ায় মানে কোনো কিছু না ভাবে উনি একদম জোরে হাঁটা শুরু করছে। হাঁটতে 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 এক পর্যায়ে ওনাদের বাসার সামনে আসছে। বাসার সামনে আসার পরে ওনাদের বাসাটা হলো মানে টিনের বাসা হইলেও করা, চতুর্দিক দিয়া ওয়াল করা। তো ওনাদের ওয়ালে গেটটা খুইলে উনি বাসার ভিতরে ঢুকছে। ঢুকার পরে এমন জোরে জোরে ওই জিনিসটা ওনার কিছু কিছু আসছে। আসার পরে এমন জোরে জোরে ওনার নাম ধরে ডাকতেছে, নাম ধরে ডাকতেছে, নাম ধরে ডাকতেছে, ডাকতে ডাকতে একদম ওনাদের গেটের বাইরে মনে হইতেছে কি উনি ভিতরে বাইরে ওনাকে ডাকতেছে। তো ডাকতে ডাকতে উনি প্রচুর ভয় পাইছে, ভয় পায় বাসার ভিতরে ঢুকিয়া দরজা টুকায় ওনার মাকে বার করছে, ওনার ওয়াইফকে বার করছে। বার করার পরে সবকিছু নিয়ে উনি ডাইরেক্ট ঘরের ভিতরে ঢুকছে। ঢুকার পরে তা ওনাকে জোরে জোরে নাম ধরে ডাকতেছে, তিনজনে শুনতে পাইতেছে, উনি ওনার আম্মু আর ওনার ওয়াইফ ছিল, এই তিনজনে শুনতে পাইতেছে। তো তিনজনই শুনতেছে, স্বাভাবিকভাবে সবারই ভয় লাগতেছে। তো ভয় লাগতেছে, ওনার আম্মু বলতেছে, বলছিলাম যে ওই দিন এই জন্য বলি যে আন্দাজে কোনো কাজ না করতে, ওনার ওই দিন যদি তুই এই লাশটা না নামাইতি, এই লাশটা নামানোর কারণে মনে হইতেছে কি এটা হইতেছে। উনি মুরব্বী মানুষ, উনি বুঝতে পারছে বিষয়টা। তো বুঝার পরে এক পর্যায়ে অনেকক্ষণ করতেছে, ডাকতেছে নাম ধরে, ডাকতে ডাকতে এক পর্যায়ে আওয়াজটা একটু থামে, মানে ওনারকে ডাকা বন্ধ হয়। ডাকার বন্ধ হয় তো ওনারা স্বাভাবিকভাবে উনি গুসুল টুসুল দিচ্ছে, দেওয়ার পরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে, শুয়ে পড়ছে। এই টাইমে ওনাদের চালের উপরে এমন জুড়ে জুড়ে মানে টিনের চাল ছিল, তো এমন জুড়ে জুড়ে মাটির হাড়ি পাতিল ফালে, মানে ধরেন মাটির হাড়ি পাতিল যদি উঁচু থেকে ছাড়ে দেওয়া হয়, মানে ধরেন উঁচু থেকে ছেড়ে দেওয়া হয় মাটিতে, তাহলে ফাটার পর যে শব্দটা হয় ওনাদের টিনের চালের উপরে এই শব্দটা হইতেছে। আর জুড়ে জুড়ে ইট মারতেছে, তারপরে টিনের উপর দিয়ে যদি ধরেন হাত টিনের ঢেউয়ের উপর দিয়ে যদি হাত টানা হাত নেওয়ার হয় তাহলে কিন্তু একটা শব্দ হবে, তো এই শব্দটা হইতেছিল। আর এক পর চাল একদম ভাঙে ফেলবে এই অবস্থা। তো এক পর্যায়ে উনিও বেরোইছে, উনার আর কেউ বের হয় না। তো উনার মাকে বলতেছে বের হয়ে দেখবা, উনার কি করছে নিয়ে লাইট নিয়ে বেরোইছে, বের হয়ে হাইরা তিনজন একসঙ্গে বেরোইছে, গেট খুলে বেরোছে, বের হয়ে হাইরা চালের উপরে দোহে, কোনো কিছুই নাই। কিন্তু এতক্ষণ ওনার শব্দ পাইছে যে ধরেন রহি পাতিল সব বেগে মানে মাটির হাড়ি পাতিল ভাঙতেছে। তো বেরোইছে, বের হওয়ার পরে দেহে যে নাই, পরে উনারাও বাসার ভিতরে ঢুকছে, ঢুকে দোয়া দূর পইরা যে যার মতো শুয়ে পড়ছে। শুয়ে পড়ার পরে পরের দিন সকালে ওনাদের বাসার পাশে একটা মসজিদ ছিল, তো ওই মসজিদ থেকে একটা ইমামকে ডেকে আনছে। ডেকে আনার পরে পানি পড়া দিছে উনি, ইমামে পানি পুনি পানি পড়া দেওয়ার পরে আর কি পানি পড়া দিছে, পানি পড়া খাইছে, খাওয়ার পরে তাবিজ দিছে, একটা তাবিজ নিছে। নেওয়ার পরে আবার কি হয়েছে আরেকদিন এই ঘটনাটা, ওনার উনি আসতেছে, তো বাজার থেকে আসার পথে রাত হয়ে গেছে, তো ওনার পিছু নিছে। ওই দিনে ওনার সঙ্গে ইলিশ মাছ ছিল, তো ইলিশ মাছ নিয়ে আসার সময় ওনার ওই জিনিসটা যেটা মানে ওই দিনে ওনার মানে দাওয়া করছিল আজকে, মানে ওই দিনও ওনার পিছু নিছে। তো পিছু নেওয়ার পরে উনি আস্তে আস্তে ওনার বাসা পর্যন্ত আসে পড়ছে, এক পর্যায়ে বাসা পর্যন্ত আসে বলতেছে, শুধু বলতেছে তোর হাতের মাছগুলা দিয়ে যা। মানে উনি উনি চিনতে পারছে যে তোর না ওই দিন আমি নামাইলাম, এক পর্যায়ে মানে বলতেছে তোর না আমি ওই দিন নামাইলাম, তুই তো মরে গেছিস, তুই আবার নাইছো আসছোস কে, উনি বলতেছে আর কি। উনি সাহস করে বলতেছে, বলতেছে আমি হইলে আসছি, আমি হইলে তোর মাছ গুলা খাওয়ার লেগে আসছি, তোর সঙ্গে আবার বোঝাপড়া আছে। তো এই এক পর্যায়ে উনারে মানে উনার কাইসা কাশে আসতেছে, উনি কি করছে হাতের মাছগুলা একটা দিয়ে ডিল দিছে ইয়ার জিনিসটার উপরে, মাছ নিয়ে একটা লাফে একটা গাছের উপরে, যে গাছের ভিতর উনি ফাঁস দিছে, এক লাফে একটা মানুষ কিন্তু স্বাভাবিকভাবে ধরেন লাফ দিয়ে কিন্তু গাছে উঠতে পারেনি, কিন্তু উনি এক লাফে একটা বানরের মতো এক লাফে গাছের আগায় উঠে বসে বসে খাইতেছে। তো উনি যতক্ষণে খাইতেছে উনি কি করছে এক দূরে বাসায় চলে আসছে। তো বাসায় চলে আসার পরে উনার ফ্যামিলিকে শেয়ার করছে। তো শেয়ার করার পরে কি হয়েছে যে বলতেছে কি যে এই সেম ঘটনাটা আবার হইতেছে, তো এটার একটা হেস্তনেস্ত করা উচিত, মানে এটা একটা সমাধান করা উচিত। তো কি করছে পরের দিন সকালে এই যে মেম্বার বাড়ির যে লোকটা মারা গেছে চেয়ারম্যান বাড়ির, তো ওনাদের বাড়িতে গেছে, যাওয়ার পরে সব ঘটনা বিস্তারিত বলছে। বলার পরে ওনার মা, ওনার মাটা আবার ভালো ছিল, ধরেন নামাজি নামাজ পড়তো সবসময়, ওনার মা বলতেছে কি যে হয়তো ওনার ওর কোনো সমস্যা হইতেছে এই জন্য আর কি, উনি ও এইভাবে তোর দাওয়া করতেছে, তুই নামাজ যেহেতু গাছ থেকে লাস্টটা এর লাগে। পরে কি করছে ওই দিন দুপুর বেলা জুমা আবার ছিল, শুক্রবার ছিল, তো নামাজ টামাজ পড়ার পরে মসজিদে দোয়া মানে দোয়া পড়াইছে, মিলাদ মাহফিল করছে, করার পরে মিলাদ মাহফিল করার পরে বাসায়ও দোয়া মোয়া করছে, করার পরে পার্সোনাল ভাবে সবাই দোয়া করছে, কান্নাকাটি করছে, কবর জিয়ারত করছে। কবর জিয়ারত করার পরে সবকিছু করার পরে ওই দিন রাইতে আর কি বাসায় আসছে। তারপরে আর কি ওই দিন সকাল হয়েছে, তারপরে দিন সকালে আবার মানে দোয়া টোয়া পরে আসছে, কবর জিয়ারত করে আসছে, আসার পরে কান্নাকাটি করে কবর জিয়ারত করে আসছে, মসজিদে মিলাদ দিছে, দুই দিন মিলাদ দিছে। যাওয়ার পরে উনি একটা তাবিজ নিয়েছে, তারপর থেকে এখন আলহামদুলিল্লাহ এখনো আর ওই ঘটনাটা ওনার সঙ্গে রিপিট হয়নি। তো এটাই ছিল আমার তৃতীয় স্টোরি।
তোমার তিনটা স্টোরি আমরা শুনলাম। এদিকে ফেসবুকে কিন্তু আমাদের সঙ্গে অনেকেই যুক্ত রয়েছেন, যেমনটা বনানী থেকে ইয়াসিন আছেন আমাদের সাথে, যেমনটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তিতাস জয়েন করে আছেন আমাদের সাথে এই মুহূর্তে, এস কে সাইবা আছেন আমাদের সাথে, বলছেন মহাকালী থেকে শুনছি তোমাদেরকে, কেমন আছেন, থ্যাংক ইউ সো মাচ। আজিজুল আছেন আমাদের সাথে, সুরভি জয়েন করে আছেন, অমিও আছেন আমাদের সাথে, এরকম আরো বেশ কিছু বন্ধুকে দেখতে পাচ্ছি। তো আমরা সর্বশেষ ঘটনাটা শুনবো সানির কাছ থেকে, সানিকে আমরা বিদায় দিব, বাট তার আগে আপনাকে যেটা আরেকটা বার বলতে চাই, ঘটনাগুলো কেমন লাগছে ফিডব্যাকটা ইম্পর্টেন্ট জানানো, JFM স্পেস দিয়ে নাম লোকেশন, তারপর আপনার টেক্সট অ্যান্ড পাঠাবেন 2669 নাম্বারে, পরের পর্বে আসবেন, ঘটনাগুলো বলবেন। এই তো খুবই সহজ, যদি আপনি পরের পর্বে আসতে চান সেটা আপনি যেখান থেকেই এই মুহূর্তে আমাদেরকে শুনেন না কেন, বাংলাদেশে যারা আছেন, ভাই একদম ক্লিয়ার করে বলছি, JAGO FM 94.4 যদি আপনি ভূতের ঘটনাগুলো ভূত স্টুডিওতে বলতে চান, খুব সহজ একটা প্রসেস, সেটা হচ্ছে ভূত স্টুডিও। তো এই শোটাতে আসতে চাইলে RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 2669 নাম্বার, এবং মনে রাখবেন শুধুমাত্র ঢাকা স্টুডিওতে বসে আপনাকে ঘটনাগুলো বলতে হবে। তো এইটার প্রিপারেশন যদি আপনার থাকে যে না আমি একটা দিনেরই তো ব্যাপার যাব, তারপর ঘটনাগুলো বলবো, তাহলে রেজিস্ট্রেশনটা করুন। এরপর ওভার দ্য ফোন আমরা কমিউনিকেশন করে নিব, কবে আসতে হবে, কিভাবে আসতে হবে, ইন ডিটেইল আমরা আপনাদেরকে ওভার দ্য ফোন বলে দিব। তো ঝটপট করে রেজিস্ট্রেশনটা করুন, নিয়মটা খুবই সিম্পল। সানি, শেষ কোন ঘটনাটা শুনছি আমরা?
শেষ ঘটনাটা এটাও ময়মনসিং এর একটা প্রত্যন্ত অঞ্চলের ঘটনা। তো এটা আমাদের একটা আঙ্কেলের কাছ থেকে কালেক্ট করা। তো ওই আঙ্কেল বলছিল কি যে উনি এক সময় গ্রামে থাকতো, তো গ্রামে থাকলে উনি হলো ওনাদের বাজার একটা দোকান ছিল, তো ওনাদের বাজারের দোকানে উনি দোকানদারি করতো, তো ওনাদের নিজের দোকান, তো দোকানদারি করতো, ধরেন টুকিটাকি মালপত্র বেচতো। প্রত্যন্ত অঞ্চল মানে নদী পার দিয়ে যাইতে হয় ওনাদের গ্রামের ভিতরে ঢুকতে হইলে, প্রায় 1 কিলোমিটার হাঁটার পরে বাজার আসে। তো ওই বাজার হলো ওনাদের দোকান ছিল, তো ওই দোকান প্রতিদিন করতো, দোকানে সকালে যাইতো, তো রাতের 10টা নাগাদ চলে আসতো। এমনিতেই অনেক আগের ঘটনা এটা। তো কি করছে উনি একদিন দোকান কইরা আসতেছে, তো দোকান কইরা আসার সময় উনি কি করছে বাজার থেকে মাছ নিছে, এই মাছ কিনে আসতেছে। তো আসার সময় ওই দিনকে প্রায় 10টা বাজে, দোকান বন্ধ করছে, বন্ধ করার পরে উনি দোকান থেকে নদীর পার দিয়ে আসতেছে। তো নদীর পার দিয়ে আসতে 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 এক পর্যায়ে ওই আসার সময় রাস্তায় একটা তাল গাছ পড়ে, বিশাল একটা তাল গাছ, শুধু একটা তাল গাছ। তো এই তাল গাছটা ক্রস করার সময় দেখে কি একটা মুরব্বি সাদা পাঞ্জাবি পরা, জুব্বা টুপি পরা মাথায়, তো উনি ল্যাংরায় ল্যাংরায় হাঁটতেছে, হাইটা হাইটা সামনে, মানে উনার পিছনে, তো উনি আর কি এত খেয়াল না করে উনি সামনাসামনি সামনে আইসা পড়ছে হাইটটা হাইটটা। তো উনি আর কি এই ঘটনাটা উনি মাথায় না নিয়ে উনি কি করছে, উনি ভাবছে কি এটা স্বাভাবিক, তো স্বাভাবিক ভাবার পরে উনি কি করছে আস্তে আস্তে হাইটে হাইটে আস্তে আস্তে আসার পরে একটা একটা বাসা আসছে, বাড়ি আছে, বাড়ির কাছে আসার পরে দেখে কি যে ওই মুরব্বিটা বাড়িটা বেশ পুরনো, ওই বাড়িতে কেউ থাকে না, পরিত্যক্ত বাড়ি। তো আসার সময় আস্তে আস্তে দেখে কি ওই মুরব্বিটা ওনার সামনে। উনি এবার মানে বলতেছে মনে মনে যে কি আমি ওই মুরব্বিরে দেখে আসলাম, আমার কত পিছনে আর ল্যাংরা ল্যাংরা আসতেছে, আর এখানে এসে দেখি ওই মুরব্বি আমার সামনে হাঁটতেছে। তো উনি প্রচুর ভয় পাইছে, ভয় পাওয়ার পরে উনি বিষয়টা বুঝতে পারছে। তো বুঝতে পারার পরে উনি সামনে সামনে হাইট হাইট আসতে আসতে তো মুরব্বিরে জিজ্ঞেস করছে আপনার নামি দেখে আসলাম পিছনে, তো আপনি সামনে কি আমার সামনে কিভাবে আসলেন আর আপনি ল্যাংরায় ল্যাংরায় হাঁটতেছেন। তো মুরব্বিটা কিছুই বলতেছে না, তো বলতেছে না, একবার জিজ্ঞেস করছে কিছুই বলে না, দুইবার জিজ্ঞেস করছে, তিনবারে জিবা আবার জিজ্ঞাসা করছে, তৃতীয়বার জিজ্ঞাসা করার পরে মানে মুরব্বিটা এমন একটা ব্যাটকানো দিয়ে মানে ওনার দাঁতগুলো বের করে দিছে, আর একটা লাভ দিয়ে এই গাছ থেকে মানে চারপাশে গাছ জোবজা ছিল, তো এক গাছে থেকে আরেক গাছে গেছে, আরেক গাছ থেকে আরেক গাছে গেছে, বানরের মতো করতেছে, লাভ দিয়ে একদম ওনার সামনে এসে দাঁড়াইছে, সামনে এসে দাঁড়াইছে, বলতেছে তোর বাঁশগুলো দিয়ে দা, নাইলে আজকে তোর আমি আর যাইতে দিব না এন থেকে, হয়তো তুই যাবি নাইলে তোর মাছ যাবো এখান থেকে। তো স্বাভাবিকভাবে উনি প্রচুর ভয় পাচ্ছে, উনি ভয় পায় বলতেছে না আমি মাছ দিব না, আমি কোনোভাবে মাছ দিব না, তো মাছ দিব না তো দিবই না। এক পর্যায়ে বাঘ বিচরণটা তো চলার পরে উনি কি করছে দোয়া দুরুদ পইরা, দোয়া দুরুদ পইরা একটা চোখ মুঞ্জে ওনার সামনে দাঁড়াছিল জিনিসটা, উনি কি করছে দোয়া দুরুদ পইরা চোখ মুঞ্জে সাইড দিয়ে একটা দৌড় দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সাইড দিয়ে দৌড় দিয়েও পারতেছে না, সাইড দিয়ে দৌড় দিয়েও পারতেছে না। সামনে দেখে কি যে একটু আসতে আগানোর পরে দেখে কি যে একটা লাশ মানে রাস্তার ভিতর পইরা আছে, তো পইরা আছে, উনি ভয় পাইছে, তো উপর দিয়ে যেতে পারবে না, সামনে দিয়ে যেতে পারবে না, তো উনি সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করছে, লাশটাকে উনার পাটা এনে ধরছে। তো উনি ভয় পায় এমন চিৎকার দিছে, এক চিৎকার দিয়ে ওই জায়গায় অজ্ঞান হয়ে গেছে। তো অজ্ঞান হয়ে যাওয়ার পরে পরের দিন সকালে ফজর আজামের সময় হয়তো বা ওই দিক দিয়ে মুসল্লিরা যাইতেছিল নামাজ পড়তে, তো দেখছে আর কি, দেখার পরে ওনারে নিয়ে ওনার মসজিদে পানি টানি ঢালছে, পানি টানি ঢালার পরে জ্ঞান ফিরাচ্ছে, জ্ঞান ফিরানোর পরে ওনার মুখ থেকে বিস্তারিত শুনছে আর কি, শোনার পরে বলতেছিল কি আল্লাহ বাঁচাইছে, তোমার কিছু করে না কিন্তু তোমার মাছগুলো আর কি, স্বাভাবিকভাবে ওনার সঙ্গে সব ছিল, শুধু শাকসবজি সব পড়ে ছিল রাস্তায় কিন্তু মাছটা ছিল না। তো আর কি গ্রামে একটা ঘটনা হইলে তো পুরো গ্রাম জানাজানি হয়ে যাওয়ার কথা, ছড়িয়ে গেছে ওই টাইমের পরে, ওনার ফ্যামিলির লোক আসছে, আসার পরে ওনার মসজিদ থেকে রিসিভ করে বাসায় নিয়ে গেছে। তো এটাই ছিল আমার চতুর্থ ঘটনা।
অলরাইট, চারটা ঘটনা আমাদেরকে শোনালো সানি। এই ছেলেটা বনানী বিদ্যানিকেতন স্কুলের একজন স্টুডেন্ট, তো প্রত্যেকটা বন্ধুকে ধন্যবাদ, বনানী বিদ্যানিকেতন থেকে অনেকেই আমাদের সঙ্গে যুক্ত ছিলে, অসংখ্য ধন্যবাদ। এবং বন্ধুর প্রতি বন্ধুর যে ভালোবাসা সেটা আমরা দেখছিলাম SMS প্যানেল, কমেন্ট প্যানেল, সবগুলো জায়গাতে খুব ভালো লাগলো সানি, আড্ডা দিয়ে খুব বেশি ভালো লাগলো, আবারও কোনো না কোনো একটা পর্বে দেখা হয়ে যাবে, খুব ভালো থেকো তুমি, ঠিক আছে? বন্ধুদের তুমি কিছু বলতে চাও যারা শুনছে, তোমার স্কুলের বন্ধু বান্ধব বা টিচার যারা রয়েছেন?
যারা শুনছে তাদের জন্য বলতে চাই যে বুথ স্টুডিওতে ঘটনা বলার একটা অভিজ্ঞতা আমি নিলাম, তোমরাও চাইলে নিতে পারো আর কি, অনেক ভালো অভিজ্ঞতাটা নেওয়া ভালো।
থ্যাংক ইউ সো মাচ। তো মানে আমার যদি বলি যে মানে আমি সানিকে দেখে আজকে বারবার একটা জায়গায় খুব জেলাস হচ্ছিল, মানে আমিও তো একটা সময় যখন স্কুল স্টুডেন্ট ছিলাম তখন আমিও রেডিও শুনতাম, তখনও কোনো না কোনো FM স্টেশনে হরর শো হতো, তো ওই সময় আমার কখনো কোনো স্কুলে যে আসলে হরর মানে দুঃখিত কোন রেডিও স্টেশনে যে হরর শোতে গল্প বলার এক্সপেরিয়েন্স হয় নাই, বাট ভাল লাগছে এটা ভেবে যে সানি এখানে আসতে পারছে, তার ঘটনাগুলো বলতে পারছে। ঠিক এরকম করে বিভিন্ন সানি বিভিন্ন জায়গায় কিন্তু রয়েছে, স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট, আসো বলো ঘটনাগুলো, দেখা হবে, গল্প হবে। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির ওপারে দ্বিতীয় গেস্টকে নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন, চলছে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পটেটা।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান সরভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্টেড ও প্রন পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট? কে বুঝে নাও। হ্যালো গাইস, দিস ইজ রাফসান সরভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Thank you. spicy and crispy. Tahu to eta chips, bro. Texture ta ektu different. Eta kala biscuit. No, bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips, bro.
Bashai kora alu shape. Spicy seasoning it to his tail of prawn potata.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Khe bujhe nao.
স্বাগত আপনাকে, এবং আপনি শুনছেন এই মুহূর্তে ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। এবং একটু আগে আমরা সানিকে বিদায় দিলাম, একদম স্কুল পড়ুয়া একটা স্টুডেন্ট। ওর মতো করে ও কালেক্ট করা কিছু ঘটনা শেয়ার করে গেল, মায়ের সাথে ঘটা কিছু ঘটনা, ফ্যামিলি রিলেটিভদের সাথে ঘটা কিছু ঘটনা। সো সব মিলিয়ে কিন্তু ওর এক্সপিরিয়েন্সগুলো আমার কাছে ব্যক্তিগতভাবে বেশ ইন্টারেস্টিং লাগলো। সো আপনার কাছে কেমন লাগলো সে ফিডব্যাকটা কিন্তু আমাদেরকে জানাতে ভুলবেন না। রাত বিরাতে এই মুহূর্তে কিন্তু যদি বলি যে শহরটা কিন্তু এখনো জেগে আছে বিভিন্ন জায়গায়, যদি বলি যে আমাদের বিভিন্ন ডাক্তার ভাই বোন যারা রয়েছেন, নার্স যারা রয়েছেন, বিভিন্ন বাহিনীর ভাই ও বোনেরা যারা রয়েছেন, ড্রাইভার ভাই বোনেরা যারা রয়েছেন, একই সঙ্গে যেই জিনিসটা আপনাকে বলতে চাই সেটা হচ্ছে যে বিভিন্ন ফুয়েল স্টেশনগুলোতে কিন্তু এখন উপচে পড়া মানুষের ভিড়, এবং সেখান থেকেও কিন্তু অনেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। যেমনটা দেখতে পাচ্ছিলাম একটু আগে, আসাদ গেট থেকে আমাদের সাথে ফারদিন বলছেন, তিনি আছেন আমাদের সাথে লম্বা সময় জুড়ে, তিনি রয়েছেন আমাদের সাথে যুক্ত এই মুহূর্তে। থ্যাংক ইউ সো মাচ। আমরা চেষ্টা করছি সেই মানুষগুলোকে এন্টারটেইন করবার জন্য, সেই মানুষগুলোর কাছে যারা আসলে এই ধরনের ঘটনাগুলো ভালোবাসেন তাদের জন্য কিন্তু চমৎকার কিছু ঘটনা প্রেজেন্ট করবার জন্য। অনেকেই আছেন, যেমনটা আলভি বলছেন তিনি শুনছেন এই মুহূর্তে, বায়েজিদ বলছেন আমাদের সাথে এই মুহূর্তে খিলক্ষেত থেকে তিনি আছেন, মাইমুনা আছেন আমাদের সাথে, হুমায়ুন কবির জয়েন করে আছেন রাত 10টা থেকেই তোমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে, থ্যাংক ইউ। শামীম আছেন আমাদের সাথে, দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মুহূর্তে শুনছি বারান্দায়, এবং আজকে রাতটা খুব ভালো লাগছে কারণ রাত পোহালেই পরের দিন হচ্ছে আচ্ছা তার বেস্ট ফ্রেন্ডের বার্থডে। সো আপনার বেস্ট ফ্রেন্ড হচ্ছে সুমনকে জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে দিলাম আমরা। আছেন আমাদের সাথে এই মুহূর্তে দিদার ভাই, নূরে আলম জয়েন করে রয়েছেন, আরো বেশ কিছু বন্ধুকে দেখতে পাচ্ছি। বাট ইন দ্য মিন টাইম আমাদের যে সেকেন্ড গেস্ট রয়েছে তার সাথে আমরা পরিচিত হব। সালামু আলাইকুম বন্ধু, কি নাম?
ওয়ালাইকুম আসসালাম, আমি সাইফুল রেহান রাজ।
সাইফুল রেহান রাজ, কেমন আছো রাজ?
আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন?
আলহামদুলিল্লাহ। আজকে অনেকদিন পর, যদি বলি যে ভূত স্টুডিওতে গত সপ্তাহে ইনফ্যাক্ট আমি ছিলাম, বাট অনেকদিন পর আজকে যেটা হবে সেটা হচ্ছে যে বেশ নতুন কিছু বন্ধুকে আমরা দেখতে পাচ্ছি। সো ভালো লাগছে, এই ব্যাপারটা খুবই ইন্সপায়ার্ড করে চমৎকার কিছু এপিসোড করবার জন্য। সো রাজের কাছ থেকে আমরা প্রথম কোন ঘটনাটা শুনবো, এটা কোথাকার ঘটনা?
তো প্রথম যে ঘটনাটা আমি বলবো সেটি হচ্ছে ফুহাদ নামের এক ছোট ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তো আমি সেটা দিয়ে শুরু করবো। বাট আমি প্রথমে একটু বলতে চাই যে গত কিছুদিন আগে, 15 থেকে 16 দিন আগে আমার আম্মু মারা গেছে।
হ্যাঁ,
তো এই জন্য হয়তো সবাই একটু ইমোশন, তো সেই ক্ষেত্রে আমি ঘটনা বলবো, জানি না কেমন হবে আগে থেকে।
আমি একটু বলতে চাই অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ রাজ। মানে এই যে একটা ব্যাড ইনসিডেন্ট ঘটে গেল, এবং প্রকৃতির যে নিয়ম, সবাইকে একদিন আমাদের চলে যেতে হবে। সো রাজের যে ব্যাপারটা, রাজ রেজিস্ট্রেশন করার পর ওভার দ্য ফোন যখন আমাদের সাথে কথা হচ্ছিল গত উইকে যখন রেজিস্ট্রেশনটা করলো, তো তখন এই ব্যাড নিউজটা আমরা পাই। তো এই ব্যাপারগুলো প্রচন্ড পরিমাণে আমাদেরকে আসলে কষ্ট দেয়, প্রিয়জন চলে যাওয়ার এই ব্যাপার স্যাপারগুলো। তো যারাই এই মুহূর্তে আমরা শুনছি ঢাকা থেকে, চিটাগাং থেকে, কুমিল্লা থেকে, দেশের বাইরে থেকে, ময়মনসিংহ থেকে, গাজীপুর থেকে, রাজশাহী থেকে, নাটোর থেকে, খুলনা থেকে, যেখানেই আপনি থাকেন না কেন, অবশ্যই আমরা রাজের মায়ের জন্য অনেক অনেক দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেহেশত নসিব করুন। রাজ, প্রথম ঘটনাটা কোথাকার ঘটনা বলছিলেন?
এটা শহরের একটি ঘটনা, তবে এই ঘটনাটা অনেকগুলো প্রেক্ষাপট বা অনেকগুলো জায়গা নিয়ে সরানো ছিটানো একটা ঘটনা, কিন্তু ঘটনা খুব ভালো, আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবেন। এটি অনেক পুরনো একটি ঘটনা, আপনার 2002 সালের। তো যার সাথে ঘটনাটা ঘটে ওর নাম ছিল ফাহাদ। তো ফাহাদ, ওর বয়স ছিল আপনার 16 থেকে 17 এরকম। তো ওই সময়ে ও SSC পরীক্ষা দিবে এরকম সময়, তো পরীক্ষা দেয় নাই। তো ওই সময়ে আপনার হরতাল চলার কারণে রোড পথঘাট সব কিছু আপনার শুনছেন নিরবতা ছিল। তো ফাহাদের যে বাবা ছিল আকিল মিয়া, তো উনি আবার একটু রাগি টাইপের মানুষ ছিল, এত রাগি ছিল যে কারোর সাথে ঝগড়া হলে উনি দেখা যায় 10 ইঞ্চিটা নিয়ে তাকে ছুঁড়ে মারত। তো নিশ্চয়ই ইটের আঘাতে সে হসপিটাল ভর্তি হতো, এরকমও শোনা যায়। তো এটা ওনাকে ছোট করার জন্য বলি নাই, বাট ঘটনার একটা ছোট একটা প্রুফ দিলাম আর কি। তো এতটা রাগে ছিল, তো এরকম ভাবে তার এই কাজকর্মে ওই ফাহাদ যে তার ছেলে, ওই ফাহাদের উপর অনেক কোনো ছোটখাটো বিষয় নিয়ে দেখা যায় ওর উপর রাগ করতো, রাগ করলে দেখা যায় টর্চার হতো, মারধর করতো ছেলেকে। তো এভাবে ফাহাদ কয়েকদিন এরকম অত্যাচারের মধ্যে চলতে থাকে। আসলে শাসন বলতে গেলে দেখা যায় বাচ্চাদেরকে বাবা মারা শাসন করবে, এটাই স্বাভাবিক, কিন্তু কিছু কিছু শাসন এরকম পর্যায়ে চলে যায় যেটা সন্তানরা কিংবা বাচ্চারা নিতে পারে না। তো ফাহাদ এভাবে অনেকদিন দেখতে থাকে, দেখতে দেখতে তো একটা সময় চিন্তা করে যে তো ওনার সাথে থাকলে দেখা যায় ওনার ওর কোনো একটা ক্ষতি হয়ে যাবে বা কোনো রকম। ওই ফাহাদের বাবা একটু মানে ওনার মাথা একটু একটু অন্যরকম ছিল, মানে একটু বেশি রাগী টাইপের ছিল, এই জন্য তো ফাহাদ চিন্তা করলো যে আমি যদি এখানে থাকি তাহলে আমার হয়তোবা বড় ধরনের কিছু একটা হয়ে যেতে পারে, বা রাগ পরিবারের উপর বা বাবা বাবার উপর যে একটা রাগ থাকে, তো সেই রাগ ঝেড়ে ও চিন্তা করলো যে ও বাসা থেকে চলে যাবে, মানে রাগ করে বের হয়ে যাবে। তো এরকম চিন্তা করার সময় ও ভাবলো যে ঠিক আছে তাহলে আমি একটা কাজ করি, কিছুদিন হয়তো বাসার বাইরে থেকে ঘুরে আসি বা কোথাও থেকে আসি, তাহলে হয়তোবা আমার বাবার রাগটা কমে যেতে পারে কিংবা পরবর্তীতে ওনার এটা চেঞ্জ হতে পারে। তো যাই হোক, প্রচন্ড রাগ নিয়ে সে মানে বাসা থেকে বের হয়ে গেল। ওই যে বলছিলাম যে ওর কিন্তু প্রায় 15-16 এরকম বয়স, তো এতটা বড় না। তো ওই সময় আবার 2002 সালে আপনার মোবাইল ফোন ছিল না, ছিল কিন্তু এতটা অ্যাভেলেবেল না, সবার হাতে হাতে নেই। তো ওই সময় ও ঘর থেকে বের হয়ে যায়। তো বের হয়ে যাওয়ার সময় মানে যেভাবে পারে ওর শহরটা আর কি, শহর থেকে বের হতে হবে, তো কখনো রিকশায়, কখনো কাভার ভ্যানে বা কখনো ট্রাকে চড়ে চড়ে যেভাবে পারে ও শহরটা মানে পাড়ি দেয়। তো যখন শহর পাড়ি দেয়, যখন ও মাওয়া ফেরিঘাটে চলে যায়, তো মাওয়া ফেরিঘাট পার হয়ে চলে যাবে হচ্ছে যশোরে। তো ওর চিন্তা হলো যে যশোরে আট্রসিতে ওর এক ফ্রেন্ডের বাড়ি আসে, তো ওর বন্ধু, তো সেখানে ও আগেও গিয়েছিল, তো ভাবলো যে আমি কোনোভাবে সেখানে চলে যাই আমার বন্ধুর বাড়িতে। পরে ফাহাদ কোনোভাবে ফেরিটা মানে পার হলো, তো ফেরি পার হতে তো অত ভাড়াটা যেরকম লাগে না, তো কোনোভাবে ফেরিটা পার হলো। তো অপূর্বভাই ফেরি পার হতে ওর প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হয়ে গেলে যখন ওপার চলে যায়, এখন তাকে পৌঁছাতে হবে আট্রসির সেই ওই জায়গাটায় যেখানে ওর বন্ধু থাকে। তো কোনোভাবে দেখা যায় ওখান থেকে কাভার ভেঙে বা ট্রাকে চড়ে আবার ওই পিক আপে চড়ে টড়ে যতটুকু পারছে গেছে। তো এখন তো গ্রামের রাস্তা, তো ওখানে তো মানে ওরকম গাড়ি ঘোড়া চলে না, তো গ্রামের রাস্তা দেখা যায় কখনো ভ্যান চলে কিংবা ওই সময় আবার অটো ছিল, বেবি ছিল, বেবি তো রাতের বেলা তো আবার বেবি চলতো না, সন্ধ্যার পর হয়তো বা বেবি বন্ধ হয়ে যেত। তো শহরে কিন্তু 9টা 8টা মানে কোনো রাত না, কিন্তু গ্রামে তো সন্ধ্যা মানে অনেক রাত, মানুষজন ঘরে চলে যায় মানে বাইরে মানুষজন থাকে না, ঠিক আছে। তো এইভাবে ও এবার একটু নার্ভাস হয়ে গেল যে এখন তো আমি পুরো একা হয়ে গেলাম, তো কি করব, আমাকে তো কোন রকম আট্রসি ওই ওর বন্ধুর বাড়িতে যেতে প্রায় আর 10-15 মিনিট সময় লাগবে, আরো বেশি লাগতে পারে, এরকম আধা ঘন্টার মতো সময় লাগবে। পরবর্তীতে ও দেখে যে একটা ভ্যান আসতেছে, পরবর্তীতে ভ্যান আলাকে উনি ওই ফাহাদ বলল যে আমাকে একটু ওই আট্রসির ওই দরবারের নাম বললো যে ওখানে পৌঁছে দিতে পারবেন। তো লোক বলল যে না না আমি ওখানে যাব না, আমি বাড়িতে চলে যাব, এখন ভ্যান বন্ধ করে ফেলবো আমার কাজ শেষ। পরে ফাহাদ চিন্তা করলো এখন যদি আমি আসলে এটা দিয়ে না যেতে পারি তাহলে এখন আমার জন্য অনেক বড় বিপদ হয়ে যাবে, কারণ এতটুক এত ছোট একটা ছেলে বা এরকম গ্রামের রাস্তায় একা, বাড়িঘরও নেই, তো কোথায় যাবে কি করবে। তো কোনোভাবে অনেক রিকোয়েস্ট করার পর সেই ভ্যান চালককে ওই ফাহাদ বলে যে আপনি আমাকে, আমি তো আমাকে ওখানে যেতেই হবে, তো একা আমার পক্ষে যাওয়া সম্ভব না, আপনি আমাকে যতটুকু পারেনি তো আগায় দিয়ে আসেন, প্রয়োজনে আমি বাকি পথ না হয়ে হেঁটে চলে যেতে পারবো। পরে অনেক আকুতি মিনতি করার পরে ওই ভ্যান চালক ওকে ঠিক আছে, ভ্যানে উঠায়। তো উঠানোর পর ভ্যান চলতে থাকে, ও চুপচাপ, ওর মাথায় কিন্তু ওই যে সমস্ত রাগ ঝের এগুলো মাথায় নিয়ে চিন্তা করতেছে। আরেকটা ভ্যান চলতেছে রাস্তা দিয়ে, ওর আর ওই চিন্তা নেই আশেপাশে কি আছে না আছে, ওর শুধু বাড়ি থেকে চলে আসছে সেই পিছনের চিন্তা ভাবনা, ওর বাবার উপর রাগ, সবকিছু চিন্তা করতে করতে গাড়ি চলতেছে, মানে ভ্যান চলতেছে, ও যেতেছে। হঠাৎ করে ভ্যানের মধ্যে একজন বৃদ্ধ লোক, হঠাৎ করে দেখা যায় ভ্যানটা থামলো, একজন বৃদ্ধ লোক উঠলো ভ্যানে। তো ওঠার পরে ভ্যান চলতেছে, ও যাইতেছে ভ্যান, তো ভাবলো এটা আবার কে উঠলো নাকি। তো ওর এত কোনো চিন্তা নাই, ওর মতো বসে আছে। আর ওই মুরব্বি যিনি উঠলো হঠাৎ করে, যে উনি ওনার মতো বসে আছে, বললো মানে ওর মুখের কথা যে ওই লোকটা ওকে কোনো কথা বলতেছে না, ডিস্টার্ব করতেছে না, ওর মতো যাইতেছে। তো ওই বৃদ্ধ লোকটা আর কি ওনার গন্তব্যের আগে কোথাও হয়তো নেমে যাবে। পরে যেতে যেতে যখন কিছুটা দূরে যায়, যাওয়ার পরে ওই বৃদ্ধটা ব্যান থেকে নামলো। নামার পর ফাহাদকে বলল যে ঠিক আছে বাবা, তোমার এখন আর কোনো ভয় নাই। তো এতক্ষণ কিন্তু ফাহাদ কিন্তু তার ব্যক্তি চিন্তায় মগ্ন ছিল, তার বাড়ির রাগ জের খুব এই চিন্তায় ছিল। তো হঠাৎ করে ওই মুরব্বির কথা শুনে তার চিন্তা ভাবনা একটু পরিবর্তন হয়ে গেল, কি ব্যাপার আমাকে এটা কেন বলতেছে, মানে ও যে ভয় পাইছে বিষয়টা এমন না, আর একটু মানে আতঙ্কিত হয়ে মানে চমকে গেল যে কেন বলতেছেন এগুলা, কেন আমি কি বিপদ হবে। পরে ওই লোকটা বলল যে তোমার আর কোনো ভয় নাই, তুমি যেতে পারো। তো কি থেকে কি বললো, তো ও আর এটা মাথায় নেয় না, তো ওর মতো করে গেল। যাওয়ার পর ওই ওই ফাহাদের যে গন্তব্য সেখানে নামলো। নামার পরে ওই তার বন্ধু যার কাছে যাবে, সোহাগের বাসে যাবে। পরে সোহাগ তাকে দেখে খুব ই হয়ে যায় যে কিভাবে আসলো এত রাতে, আর বাসা থেকে বা কেন আসলো, কিভাবে আসলো। পরে বাসা যাওয়ার পর সব পেশনের কথাবার্তা বলার পরে কিভাবে আসলো, কিভাবে এ পর্যন্ত আসলো, কোথায় গেছিল, কোন গাড়িতে আসলো, কি করলো না করলো, আসার বিষয় যাবতীয় সবকিছু খুলে বলার পরে ওই ভ্যানের কথাটা আসলো, যে ওই যে ভ্যানে উঠলো, যে ভ্যানে ওঠার পরে একজন মুরব্বি উঠলো, উঠার পর ওই যে ওকে বললো যে তোমার আর কোনো ভয় নেই। পরবর্তীতে ওই যে সোহাগ সে বললো যে ভ্যানে আসছিস, পরে বললো যে হ্যাঁ এখানে তো মুরব্বি কি বলছে সেটা জানি না, তবে এই রাস্তায় ভ্যান নিয়ে একটা ঘটনা আছে। কি ঘটনা? পরে ফাহাদ ওই ফাহাদকে বলে ওই সোহাগে যে এখানে এই রাস্তায় প্রায় অনেক দিন আগে, বহু বছর আগে একটা ঘটনা, একটা বলতে কি এই ঘটনাটাই অনেকে ঘুরে ফিরে হয়তো বারবার দেখত, যার জন্য এটা একটা গল্পে বা একটা ঘটনা কাহিনীতে পরিণত হয়েছে, সবার মুখে মুখে এই ঘটনাটা আছে। তো ও বলল যে এই এলাকায় এমন একটা ঘটনা আছে যে অনেকদিন আগে এক ভ্যান চালক ভ্যান সারাদিন ভ্যানের কাজ করেছে, তার বাড়ির দিকে যাচ্ছিল। তো বাড়ি যাওয়ার পরে বাড়িতে যাওয়ার পথে হঠাৎ দুজন পুলিশ তার ভ্যান থামায় বলে যে আমাকে একটা কাম করে দে, আমাকে ওই যে চাটাই মরানো একটা লাশ আছে, এই লাশটাকে তুই কোন এক জায়গার নাম বললো ওখানে পৌঁছায় দিস। পরে ওই ভ্যান চালক বলতেছে যে না আসলে আমি তো উল্টা পথে আসছি, বাসায় চলে যাব, এখন যদি আমি এই লাশ নিয়ে যাই তাহলে আমাকে আবার উল্টা পথে যেতে হবে, আবার আসার সময় একা আসতে হবে, তো আমার সাইরা দেন, আমার পক্ষে আর এটা আজকে সম্ভব না। পরে ওই পুলিশ তাকে কুৎসিত ভাষায় একটা গালি দেয়, অপূর্ব ভাই, গালি দেওয়ার পরে তো কি করবে, প্রশাসনিক কাজ এখন তো মানে নাও করতে পারতেছে না, জোরও করতে পারতেছে না। পরে যাই হোক রাজি হলো, রাজি হওয়ার পর চাটাই মরানো সে লাশটাকে সে ভ্যানে উঠায়। ভ্যানে উঠানোর পর এবার ভ্যান চলতেছে, চারিদিকে ঠান্ডা একটা আবহাওয়া, হয়তোবা শীতের দিন ছিল, পরিবেশটা একটু অনেকটা ধোঁয়াশা। তো ভ্যান চলতেছে, ও চলতেছে, ওই পিছনে পুলিশ দুইটা বসে আছে লাশ নিয়ে। তো কিছু দূর যাওয়ার পর ওই ভ্যান চালক আপনার কানে শুনতে পায় যে কটর মোটর কটর মোটর এরকম একটা আওয়াজ তার কানে ভেসে আসলো। পরবর্তীতে ওই দুজন পুলিশ যখন পিছনে ছিল, তো ওর তো আর মাথায় এটা নাই যে কটর মোটর আওয়াজ কোথা থেকে আসতেছে। পরে ওই ভ্যান চালক যখন পিছনে তাকাইলো, অপূর্ব ভাই, তাকানোর পরে দেখে যে ওই পুলিশ দুজন আসলে ওই লাশের চাটাই খুলে ওই লাশের পেটের ভিতর থেকে এই লাশের মাংস হাড় এগুলো খাওয়া শুরু করছে, খাইতেছে। তখন তো ভ্যান চালক এটা দেখার পর মানে কোনোভাবে আর সহ্য করতে পারেনি, তো ভ্যান থেকে নাইমা দিছে দূর। পরে বাসায় চলে যায়। চলে যাওয়ার পর ওই পরে সকালবেলা সবাইকে নিয়ে ওখানে আসে। আসার পর দেখা যে ওই ভ্যান যেভাবে ছিল সেটা ওখানেই আছে, তো ওখানে আর কোনো লাশ নাই। ওই দুজন পুলিশ যারা ছিল ওই পুলিশরাও নাই। তো এই ঘটনার পর উনি ভাবলো যে কিছুদিন হয়তো এই কাজে একটু ই ছিল, বন্ধ ছিল, কাজে আসে না। পরবর্তীতে যখন দেখলো যে তার এটা ছাড়া আর কোনো পেশা নাই, পরবর্তীতে কিছুদিন পর নর্মাল হওয়ার পরে আবার তিনি আবার তার এই কাজে পেশায় চলে আসে। তো এরপর হয়তোবা তার সাথে আর এরকম কোনো ঘটনা ঘটেনি। তো এরপর থেকে তিনি মানে ওই রাস্তাটাতে রাতে হয়তোবা কখনো আর ভ্যান নিয়ে যায়নি। তো এই ছিল আমার ফার্স্ট ঘটনা।
ওকে, অল রাইট। সো রাজের কাছ থেকে আমরা একটা ঘটনা শুনছিলাম যে ভ্যান রিলেটেড। সো এরকম একটা ঘটনা কিন্তু আমারও আছে। কোন একদিন যদি আমি হট সিটে বসার সুযোগ পাই অ্যাজ আ গেস্ট হিসেবে, সেদিন আমি সেই ঘটনাটা বলবো। তো ঝটপট করে যেটা করবেন সেটা হচ্ছে রেজিস্ট্রেশন, এবং আপনার হাতে যেই বাটন মোবাইলটা আছে বা যেই অ্যান্ড্রয়েড মোবাইলটা আছে সেখান থেকে ঝটপট করে না রেজিস্ট্রেশনটা করবেন। আদারওয়াইজ নেক্সট এপিসোডে কিন্তু আপনার সাথে আমার বা আমাদের দেখা হওয়ার চান্সটা কিন্তু খুবই কম। সো রেজিস্ট্রেশন করার জন্য RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নম্বরে। চলছে ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। তো প্রাণ পটাটা কিন্তু দিনে রাতে বিকেলে মুভি দেখতে দেখতে, সিরিয়াল দেখতে দেখতে, ওয়েব সিরিজ দেখতে দেখতে ভালো একটা কোম্পানি দিবে আপনাকে। সঙ্গে রাখবেন, বাড়িতে রাখবেন প্রাণ পটাটা, অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলবেন জাগো এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেল, বিকজ এখানে কিন্তু প্রতি উইকে জোস জোস সব নাটকগুলো কিন্তু চলে আসছে, রাইট? সো একদম লেটেস্ট নাটকটা যদি আপনি মিস না করতে চান, ঝটপট করে যেটা করবেন সেটা হচ্ছে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং দেখে ফেলবেন জাগো এন্টারটেনমেন্টের নতুন নিবেদন। সো এখন আবার আমরা রাজের কাছে যাচ্ছি, রাজের সেকেন্ড ঘটনাটা আমরা শুনবো। রাজ, এই ঘটনাটা কোথাকার?
থ্যাংক ইউ ভাইয়া। এটা হচ্ছে, এটা হলো আপনার ঢাকা মেডিকেল কলেজ থেকে কালেক্ট করা এক অ্যাম্বুলেন্স ড্রাইভারের কাছে। তো দেখা যায় চলার পথে অনেক অ্যাম্বুলেন্স ড্রাইভার হোক বা শ্মশানে যারা কাজ করে বা হসপিটালে যারা কাজ করে, তো চলাফেরার ক্ষেত্রে তাদেরকে জিজ্ঞেস করি, যদি ঘটনা কালেক্ট করি তো সেই ক্ষেত্রে জিজ্ঞেস করার সময় গল্পের এক সময় গল্প শুনতে গিয়ে হয়তো কিছু ঘটনা কালেক্ট হয়ে যায়। তো এটাও এক অ্যাম্বুলেন্স ড্রাইভারের ঘটনা। তো উনি, তো ওনার নামটা হয়তো সংগ্রহ কারণে আমি বলবো না, যেহেতু ওটা ওনার পেশা জীবনে বা চাকরি জীবনে উপর প্রভাব পড়তেই পারে। তো আমি ওনার নাম সেই ক্ষেত্রে আমি দিতে পারি রবিন।
আচ্ছা,
ঠিক আছে। তো রবিন একজন পেশাদার অ্যাম্বুলেন্স ড্রাইভার, তো অনেকদিন ধরেই কাজ করে। তো একটা বিষয় যেটা হলো যে আপনার অ্যাম্বুলেন্সে যারা চাকরি করে বা যারা ড্রাইভার গাড়ি চালায় তাদের জীবনে একটা না একটা ঘটনা, কোনো না কোনো ঘটনা অবশ্যই আসে, কারণ এই সমস্ত বিষয়ে তারা অভ্যস্ত, দেখে কিছু না কিছু। দেখা যায় কোনো মরদেহ নিয়ে যাওয়ার সময় বা লাশ পৌঁছে দিয়ে একা আসার সময় এরকম ঘটনা ঘটে। তো যারা ভৌতে বিশ্বাস করেন, আমি বলতে চাই আপনি যদি কোনো অ্যাম্বুলেন্স ড্রাইভারের সাথে যদি আপনার কোনো পরিচিত থাকে তাহলে তার সাথে আপনি বসবেন, ডেফিনেটলি আপনি কোনো না কোনো ঘটনা তার কাছ থেকে শুনতে পাবেন। তো যাই হোক, আমি ওই রবিন ভাইয়ের যে ঘটনাটি এখন শেয়ার করব সেটি ওনার জীবনের এই ঘটনার ছিল একটি অন্যতম ঘটনা। তো উনি যেভাবে বলেছেন আমি সেভাবে বলছি। তো রবিন ভাইকে হসপিটাল থেকে ফোন দেয়। ফোন দেওয়ার পর বলে, রবিন তুমি একটু ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে আসো, একটা লাশ নিয়ে যেতে হবে, ডেড বডি। পরে রবিন চলে আসে গাড়ি নিয়ে। যদিও সেদিন ওনার সাথে হেল্পার ছিল না, তার যেই তার যেই পারমেন্টাল যিনি ছিল হেল্পার ও ছিল না, তো তাড়াহুড়া করে সে একাই চলে আসে অ্যাম্বুলেন্স নিয়ে। পরবর্তীতে তাকে বলা হয় যে ঢাকা মেডিকেল কলেজের যে নতুন যেই ফ্লোরটা আছে সেখানে চলে যেতে, ওই গেটে। পরে গেল, নাম্বার দিয়ে দিল, ওই যাদের ডেড বডি তাদের নাম্বার দিয়ে দিল। নাম্বার দেওয়ার পরে রবিন সেখানে যায়। যাওয়ার পরে দেখে যে চারজন মানুষ, ওই লাশের সাথে যারা ফ্যামিলি ছিল চারজন, এবং একটা ডেড বডি যেটা আপনার পলিতে পেঁচানো, পলিটিন দিয়ে পেঁচানো একটি লাশ পোস্টমর্টেম করা। পরে জানা গেল যে ওই যে ছেলেটার লাশ, ও ফ্যামিলির সাথে অভিমান করে রাগে বিষ খেয়ে আত্মহত্যা করেছে, এরকম একটা বিষয়। পরবর্তীতে ওই লাশের সাথে যারা ছিল চারজন, তো তারা ওই লাশের কে কি লাগে সেটাও আর জানতে পারে না। পরবর্তীতে ও লাশটাকে অ্যাম্বুলেন্সে উঠায়। অ্যাম্বুলেন্সে উঠানোর পরে ওই পলিটিন মোড়ানো একটা লাশ, যদিও আপনার বিষ খেয়ে আত্মহত্যা করেছিল, তো তো দেখা যায় এটাকে পোস্টমর্টেম করতে করতে এটাকে রিলিজ দিতে দিতে একটু লেট হয়ে যায়, প্রায় দুদিনের মতো লেট হয়ে গেলে পরে দেখা যায় এই লাশটাকে পরবর্তীতে একটা গন্ধ বের হয় লাশের শরীর থেকে, একটা পচা অন্যরকম একটা গন্ধ। পরে ওই লাশের সাথে যারা ছিল ফ্যামিলি তারা কেউ আর লাশের সাথে বসে নাই, যেহেতু একটা দুর্গন্ধযুক্ত লাশ পোস্টমর্টেম করা একটা ভয়েরও ব্যাপার স্যাপার আছে। তো ইন দ্য মিন টাইম তারা যেটা করলো যে লাশটাকে ওই পিছনে রেখে পিছনের সিটে মানে খাটিয়া যেটা মানে ডালা অ্যাম্বুলেন্সের যে ডালা থাকে সেখানে শোয়া দেয়, শোয়া দিয়ে কিছু দিয়ে ঢেকে ঢেকে দেয় চাদর তাদর কিংবা ওই কাপড় টাপড় কিছু দিয়ে ঢেকে দেয়। ঢেকে দেওয়ার পরে তারা ফ্যামিলি যারা ছিল তারা সামনে বসে, সামনে চার থেকে চার পাঁচজন বসার জায়গা থাকে আর কি অ্যাম্বুলেন্সে সচরাচর, কোনো কোনো অ্যাম্বুলেন্স ছোট হওয়ার কারণে হয়তো সেটা থাকে না, কিন্তু বড় অ্যাম্বুলেন্সে দেখা যায় সামনে বসারও মানুষ এই জায়গা থাকে। তো যাই হোক ওই ওনারা সামনে বসলো, বসার পরে আপনার গন্তব্য ছিল আপনার মনপুরাতে, তো এটা ফেরি পার হয়ে আবার পদ্মা নদী পার হয়ে নদীর আলেকজান্ডার আপনার গাড়ি নিয়ে আলেকজান্ডার দিয়ে বের হয়ে পদ্মা নদী দিয়ে যাবে। পরে অ্যাম্বুলেন্স চালু দেওয়া হয়, মানে শুরু হলো যে ভয়ের রাতের সেই জার্নিটা শুরু হলো। পরে কিছু দূর মানে শহরটা তো প্রায় শহর থেকে বের হতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগে, যখন শহর দিয়ে চলে যখন মাওয়া ব্রিজ না সরি দুঃখিত যখন ওই আপনার মেঘনা ব্রিজটা আসলে মেঘনা ব্রিজ পার হয়ে যখন ওই ঘুরে আসলো গাড়ি, আসার পরে এবার তাকে ওই নদী পার করতে ওই জায়গাটা ভালোই গেল। তো ব্রিজটা যখন নদীর উপর দিয়ে পার হলো গাড়িটা অ্যাম্বুলেন্সটা যখন গ্রামের রাস্তায় নেমে গেল তখন থেকে শুরু হয় একের পর এক লোমহর্ষক ঘটনা। তো ওই রবিন যেতে থাকে গাড়ি নিয়ে, হঠাৎ করে ওই রবিন ফিল করে যে তার লাশ যে ছিল পিছনে ওই লাশের যে ডালাটা সেখানে আওয়াজ হচ্ছে বা কিছু একটা, মানে কারণ ওখানে কিন্তু মানুষ ছিল না যে ওখান থেকে কোনো আওয়াজ আসবে বা কোনো কিছু হবে। পরে রবিন তার যে গাড়িতে যে গ্লাস থাকে সামনে লুকিং গ্লাস তার সামনের যে গ্লাসটা থাকে তো গ্লাসে তাকিয়ে দেখে যে পেছনে সম্ভবত লাশটা নড়াচড়া করতেছে, তো এবার খুব ভয় পেয়ে যায়। তো ও এবার ভালো করে ক্লিয়ারলি দেখার জন্য পেছনে তাকায়, পেছনে তাকায় দেখে যে ওই যে লাশটা সে লাশটা ছিল তো আপনার ওই ইয়ে শোয়ানো ওই গাড়ির ইয়ে শোয়ানো, এবার দেখে যে লাশটা উঠে বসে আছে, দেখে যে লাশটা উঠে বসে আছে। তো এটা দেখার পর রবিন খুব ভয় পেয়ে যায় অ্যাম্বুলেন্স যে ড্রাইভার, তো একটু আগে সে লাশটাকে চেয়ে নিজে শোয়াই দিয়ে আসলো সিটে মানে ডালাতে শুয়ে দিয়ে আসলো, শোয়াই দিয়ে আসলো পলিটিন পেঁচানো একটা লাশ আর ফ্যামিলি যারা তারা সামনে ছিল। তো একটা বিষয় যে যখন অ্যাম্বুলেন্স ড্রাইভাররা ফিল করে যে তাদের তাদের গাড়িতে বা তার সাথে কোনো একটা কিছু ঘটতে চলেছে তখন তারা কোনোভাবেই ওই লাশের সাথে যারা থাকে তাদেরকে বুঝতে দেয় না, সবকিছু সে নিজে একা একা ফিল করে তাদেরকে বুঝতে দেয় না, যদিও তারা জিজ্ঞেস করে বলে যে না কিছু হয়নি স্বাভাবিক এরকম। তো পরে এই জন্য ও আর ওইভাবে লাশটাকে উঠে বসে আসে সেটা দেখে ওই ফ্যামিলি যারা ছিল তাদেরকে বলে নাই, তবু ওর মতো গাড়ি চালাইতেছে যে ও জানে যে এরকম এখন প্রবলেম হবে। যদিও কেন একটা কথা বলে রাখা ভালো যে যখন লাশের জার্নি হয় তখন লাশটাকে যদি পরিপাটি না করানো হয় যে গোসল করানো জানাজা দেয়া বা দাফন করানো মানে কমপ্লিট এটা যদি না করা হয় শুধুই যদি লাশ নিয়ে যাওয়া হয় তার মধ্যে আবার পোস্টমর্টেম করা লাশ তাও আবার একটা পলি পেঁচানো, হ্যাঁ দেখাই যেতেছে যে এটার বডিটা সিলি দেওয়া, তো যে কেউ ভয় পাওয়ার কথা, তো যার জন্য সামনে ওই লাশের সাথে কেউ বসে নাই সবাই সামনে গিয়ে বসছে। তো এই জন্য ওই রবিন এইবার দেখলো যে হ্যাঁ যে লাশটা ওই ইয়া থেকে উঠে নিচে বসে আছে অ্যাম্বুলেন্সের পাশে বসে আছে, তখন ওই ওদেরকে বললো আপনারা একটু দেখেন তো যে লাশটা ঠিক আছে কিনা। তো ওই ফ্যামিলি যারা ছিল পিছনে তাকায় দেখলো যে তারা দেখলো যে লাশ তো ঠিক আছে, না কয় লাশ তো ঠিক আছে, কয় ও ঠিক আছে তাহলে তো ভালো। তখন আবার সে গাড়ি চালাইতে থাকে, চালাতে চালাতে কিছু দূর যাওয়ার পর যখন কিছুটা সামনে যায় গিয়ে দেখা যে ওই তার গাড়ির যে হেডলাইট হঠাৎ করে আতঙ্কা হেডলাইটটা বন্ধ হয়ে গেল। তখন সে মানে খুব ঘাবড়ে যায়, নামে, গাড়ি ব্রেক করে নামে। নামার পর যে ডালা উঠায় দেখা যে লাইট ঠিক আছে, পরে লাইট জ্বললো, আবার চালাতে শুরু করলো গাড়ি। চালাতে 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 এবার হঠাৎ করে মানে ধাবাস করে একটা আওয়াজ গাড়ির মধ্যে, তো সে আবার চমকে যায়। তখন ওই যে তারা ফ্যামিলির যারা ছিল লাশের সাথে, তারা বলতেছে কি ভাই এমন হইতেছে কেন? কয় না কিছু হয় না, এই যে কোনো বিষয় না, ওই হয়তো ভেহিকলের উপর দিয়ে গেছে, আইল্যান্ডের উপর দিয়ে গেছে, এজন্য ঝাঁকি খাইছে, কোনো সমস্যা না। পরে এতক্ষণ তো যাও লাশটা বসে ছিল, এখন দেখা যে গাড়িতে লাশই নাই। এখন তো রবিন খুব ভয় পেয়ে যায় এবং গাড়ি ব্রেক করে। ব্রেক করার পর নামে, কই তো আপনারা একজন আমার সাথে আসবেন? পরে একজন পুরুষ যিনি ছিল ওনাকে নিয়ে নামে, নেমে তো ওনাকে কানে কানে বলে যে আসলে গাড়িতে তো লাশটা নাই। পরে বলে কি বলেন না বলেন, পরে হ্যাঁ তুমি জানলা দিয়ে দেখা আসলেই তো অ্যাম্বুলেন্সের ভিতরে লাশ নাই। পরে এবার লাশ খোঁজাখুঁজির দুজন মিলে লাশ খোঁজাখুঁজি করে, দেখা যায় গাড়ির ভিতরে লাশ নেই, দেখা যায় আপনার ব্যাগডালার পিছন দিয়ে রক্ত, মানে প্রচুর রক্ত বেয়ে বেয়ে নিচে থেকে পড়তেছে রাস্তার দিকে, রাস্তার উপরে পড়তেছে ওই ব্যাগডালা দিয়ে। কি ব্যাপার, লাশ তো রক্ত পড়ার কথা না, তো ওই লাশের যে ফ্যামিলির যে মেম্বার উনি বলতেছে রক্ত কিসের ভাই? বলো যে পোস্টমর্টে মোড়া লাশ তো, হয়তো বা কোনো সিঁড়ি টিলিতে হয়তো জানালা হয়েছে, রক্ত পড়তেই পারে স্বাভাবিক। পরে বললো ভাই এত তো রক্ত হওয়ার কথা না, লাশ তো দুই দিন ছিল ফ্রিজে, এই লাশের উপর তো রক্ত আসার কথা না, তাও টাটকা রক্ত। তখন বলো যাই হোক আপনি এটা নিয়ে ঘাবড়েন না, দেখেন লাশটা কোথায় আছে। পরে দেখা যে আপনার পুলি পেছনে সেই লাশটা রাস্তার এক পাশে পড়ে আছে। পরে দুজন মিলে ধরে আবার ওই অ্যাম্বুলেন্সে উঠায়, উঠানোর পরে পরে আবার গাড়ি স্টার্ট দেয়, গাড়ি যেতে থাকে, যেতে 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 কিছু দূর যাওয়ার পর এই একের পর দেখা যে গাড়ি হঠাৎ করে স্লো হয়ে যেতেছে, বা গাড়ির উপর মানে সামনে প্রচুর বাতাস বা সাদা আলো এরকম দৌড়দৌড়ি করতেছে, মানে একের পর এক ডিস্টার্ব। পরে ওই ড্রাইভার বলে কোনো ভয় পাইবেন না, এরকম হয় ভয় পাইবেন না, আমরা ঠিক জায়গা মতো পৌঁছে যাব। পরে এরকম কিছুটা দূর যাওয়ার পরে পরে আস্তে আস্তে যখন ফজরের কাছাকাছি হয়, কাছাকাছি হওয়ার পর তখন আপনার ওই পরিবেশটা একটু স্বাভাবিক হতে থাকে। যখন আজান দেয়, আজানের সময় পরিবেশ পুরো স্বাভাবিক হয়ে যায়। পরে তারা ওই যে যখন লাশটাকে নামাবে, যে যে রক্ত দেখতে পাইল যে পুরো গাড়ি ভরা রক্ত, যখন ব্যাগডালা উঠায় দেখে এক ফোঁটা রক্ত সেখানে নাই, তখন বলল যে ভাই আমরা না দেখলাম রক্ত ছিল, রক্ত কোথায় গেল? ভাই আমি জানি না, হয়তোবা অন্য কোনো কারণে হইতে পারে, বা আসলে জানা নেই, যাই হোক আপনারা লাশটাকে এই নদী পার করতে হবে, তো ফেরিতে উঠায়। ফেরিতে উঠানোর পর পার হয়ে গেল, ফেরি পার হওয়ার পর যখন তাদের বাড়ির দিকে যাবে, তো যেতে যেতে সেখানে অনেক গাড়ির উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা যায়, প্রবলেম হয়, দেখা যায় যে লুকিং গ্লাসে দিয়ে অনেক কিছু দেখতে পায়, যে দৌড়ে আসা কোনো কিছু দৌড়ে আসা সেরকম কিছু। পরবর্তীতে বাসায় যখন লাশ নামায় দেয়, নামায় দেওয়ার পর ওই যার ফ্যামিলির যে লাশ এটা পৌঁছে দেয়। দেওয়ার পরে তো গ্রামের লোকজন ওই যেটা বলে যে তোমরা একটা জিনিস, হ্যাঁ এখানে আবার বলা যেত যদিও তো হিন্দু লাশ ছিল, হিন্দু লাশের তো জানা যা বা দাফন তাফন এরকম কিছু হয় না আসলে, তো যার জন্য ওটা করতে পারেনি, যার জন্য এরকম হয়েছে। পরবর্তীতে ওটাকে শ্মশানে নিয়ে যাওয়া হয়, শ্মশান থেকে হয়তোবা লাশটাকে পরিপাটি করে পোড়ানো হয়। পরে ও যখন গাড়ি নিয়ে ব্যাগ বাসায় আসতেছিল, তখন ওর মাথার ভিতর প্রচুর এই ভয় যে, কারণ হ্যাঁ ও আগে হয়তো এরকম ভৌতিক বিষয় ফেস করছে ছোটখাটো, কিন্তু এরকম ঘটনা তার সাথে কখনো হয়নি যে লাশ শুয়ে আসে, সে লাশ হঠাৎ করে বসে আসে, বসে থাকা অবস্থায় আবার অ্যাম্বুলেন্স থেকে নেমে নিচে বসে আছে, সেটা আবার বাহিরে কিভাবে পড়ে গেল, ব্যাগডালাও খোলে নাই, তারা শুধু একটা আওয়াজ পাইল যে ধাপ্পাস করে একটা আওয়াজ হলো, তো ব্যাগডালা লাগানো ছিল, তো লাশ কিভাবে পড়ে গেল, কোথা দিয়ে লাশ বের হইলো, এই চিন্তাগুলি তার মাথায় মানে খেলতেছে কিভাবে কি হলো। পরবর্তীতে এই চিন্তা ভাবনা করতে করতে ও প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে যায়। পরবর্তীতে আস্তে 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 যেহেতু অভ্যস্ত ওই ঘটনার পিছনে পরে নর্মাল হয়েছে, আবার তার চাকরি জীবনে ব্যাক করে। তো এই ছিল অ্যাম্বুলেন্স
এবং অনেকেরই কিন্তু এই ধরনের মানে লাশ রিলেটেড ঘটনাগুলো কিন্তু শুনতে বেশ ভালো লাগে, অ্যাম্বুলেন্স রিলেটেড। এর আগে আমরা যে কোনো একজন অ্যাম্বুলেন্স চালককে নিয়ে এসেছিল এবং তার কাছ থেকে তার জীবনের তিন চারটা ঘটনা আমরা শুনেছিলাম এবং ঘটনাগুলো এরকমই হয়। এবং লাশ পরিবহনে যেই মানুষেরা নিয়োজিত কিংবা ডোমঘরে যেই মানুষগুলো কাজ করে থাকেন সেই মানুষগুলো কখনো কখনো বেশ কিছু অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়ে থাকেন। এনিওয়েজ, যদি আপনার ক্ষেত্রে এরকমটা হয়ে থাকে, আপনি যদি আমাদের কোনো ড্রাইভার ভাই হয়ে থাকেন, হয়তো আপনি হাইওয়েতে ড্রাইভ করে থাকেন চিটাগাং রুটে বা হচ্ছে খুলনা রুটে, কুষ্টিয়া, হোয়াট এভার দ্য রুট, যদি আপনার সাথেও এরকম কিছু ঘটনা থেকে থাকে কিংবা অ্যাম্বুলেন্স চালান কোনো ভাই যদি থেকে থাকেন, ড্রাইভার হতে পারেন, হেল্পার হতে পারেন, যদি আপনি জেনে থাকেন, প্লিজ ডু রেজিস্ট্রেশন রাইট নাও। মোবাইলের এসএমএস অপশনে যে টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। অনেকেই আছেন ওদের সাথে, কাকন বলছেন তিনি শুনছেন এবং ঘটনাটা বেশ ভয় লাগলো তার কাছ থেকে। মাহাদি আছেন ওদের সাথে, মনোয়ার জয়েন করে আছেন, আছেন ওদের সাথে সূত্রধর জয়েন করে আছেন, রেজওয়ান ইসলাম, সুদীপ্ত সাহা আছেন ওদের সাথে, কৌশিক বলছেন তিনি শুনছেন আমাদের সাথে ধামরাই থেকে এই মুহূর্তে, রাজু আছেন আমাদের সাথে, রিয়াজ উদ্দিন জয়েন করে আছেন লাকসাম থেকে, আছেন লাকসাম কুমিল্লা থেকে, মুন্না জয়েন করে আছেন, মাইদুল আছেন আমাদের সাথে ফেনী থেকে, আবিদ হাসান শুনছেন বলছেন খুব ভালো লাগছে আজকের ভূত স্টুডিওটা, যদি সম্ভব হয় আমার কমেন্টটা পড়বেন, থ্যাংক ইউ সো মাচ। আমরা চেষ্টা করছি প্রত্যেকের এসএমএস বা কমেন্টগুলো একটু করে হলেও টাচ করে যাওয়ার জন্য। রাজের দুটো ঘটনা আমরা শুনলাম, রাইট? তো আমরা থার্ড কোন ঘটনাটা শুনছি এবং এটা কি সর্বশেষ ঘটনা? ওকে, এই ঘটনাটা কোথাকার?
এই ঘটনাটা হচ্ছে একটি শ্মশানের, এলাকার নাম আসলে বলবো না, কারণ
শ্মশান প্রবলেম নাই,
যে মানুষ ওইখানে যাওয়া আসা করে তো মানুষ তাকে ভয় ঢুকতেই পারে, আতঙ্ক ঢুকতে পারে, যেন নাম বলাটা আসলে আমি অ্যাভয়েড করছি, কিন্তু কোন একটা শ্মশানের ঘটনা। এটা হলো তিন বন্ধু মিলে একদিন প্ল্যান করে যে আসলে শ্মশানে তো এরকম অনেক কিছু দেখা যায়, তো বললো যে তিনজনের মধ্যে একজন বাজি ধরে যে শ্মশানের ভিতর থেকে যদি মাটি নিয়ে আসতে পারে তাহলে তাকে পুরস্কৃত করা হবে, তো এরকম একটা বাজি ধরা হয় আর কি। তো তিন বন্ধু মিলে প্ল্যান করে যে কিভাবে শ্মশান থেকে মাটি আনা যায়। তো বলে কারে সাহস আছে, কে যেতে পারবে, কে আনতে পারবে মাটি? তো একজন ফুত করে হাত তুলে যে হ্যাঁ আমি পারবো মাটি আনতে। ওরা বলে এরকম তো ছেলে খেলা না, আসলে শ্মশানে যাওয়াটা একটা সাহসিকতার ব্যাপার, তাছাড়া যেহেতু তারা বাজি ধরছে তার ওই ভয়টয় ক্ষতি কি হবে ওইটার মাথায় নেয় না। কথা হলো যে মাটি আনতে পারবে একেবারে অন দ্য স্পট যেখান থেকে আপনার ওই লাশটাকে পুরানো হয়, বলা যেতে পারে মাটি কি, মাটির সাথে যে ছাইগুলো থাকে লাশের সম্ভবত ওগুলো আনতে হবে, এরকম একটা কিছু। তো যাই হোক, প্ল্যান হয় তিনজনের মধ্যে, প্ল্যানের পরে তারা প্ল্যান করে যে কে যাবে, একজন হাত তুলে, ও যে একজন হাত তুলে, তো ও বলে যে আমি যেতে পারবো। পরে বলে ঠিক আছে তাহলে তুমি যাও, কবে যাবা? বলে তাহলে আমি যাই কালকে, আমরা এটা প্ল্যান করি, তো আজকে কালকে দিনের বেলা আমরা ওই জায়গায় একটা চিহ্ন দিয়ে আসবো যেখানে যেখান থেকে তোমাকে মাটিটা আনতে হবে। তো দিনের বেলা স্বাভাবিক, কোনো ভয় লাগে না, গেল তিনজন মিলে, হয়তো ওই জায়গায় গিয়ে একটা চিহ্ন দিয়ে আইসে যে এখানে এই জায়গা থেকে তুমি মাটি বা সাই নিয়ে যাবা আর এই জিনিসটাও সাথে করে নিয়ে যাবো, মানে একটা চিহ্ন দিল, হয়তো একটা পতাকা মানে কোনো কাপড় টাপড় লাঠির সাথে বেঁধে হয়তো সেখানে রেখে দিয়েছে যে তুমি এটাও সাথে নিয়ে আসবা এবং ওই মাটি কিংবা ওই সাই সাথে করে নিয়ে আসবা। তো যাই হোক ঠিক আছে, রাজি হয় নিয়ে আসবো, তো আনতে পারলে কি দিবা, কি দেওয়া হবে পুরস্কার? তো বলে তুমি কি চাও বলো। বলে যে আচ্ছা আমাকে পেট ভরে খাওয়াইতে হবে। ঠিক আছে পেট ভরে খাওয়াইতে হবে, তাহলে যাই খাও বিরিয়ানি টিরিয়ানি মিষ্টি যাই খাক। বলছে ঠিক আছে পেট ভরে বিরিয়ানি খাওয়াতে হবে, ঠিক আছে যে কথা সেই কাজ। সারাদিন যাওয়ার পর সন্ধ্যা হলে, সন্ধ্যার পরে আপনার 8টা কি 8:30 এরকম সময়, তো তারা বাসা থেকে রওনা দেয়। রওনা দিলে শ্মশানে গেটের সামনে যায়, গেটের সামনে তো সবাই তো আর যাবে না, ওই যে বাজি ধরছে শুধু একা যাবে, তো ওরা দুজন বাহিরে থাকে। বলে যে ঠিক আছে আমরা বাহিরে দাঁড়াই, তুমি ওই যে যে জায়গাতে আমরা চিহ্নটা দিয়ে আসলাম সেখান থেকে তুমি মাটি নিয়ে আসবা বা মা পুরা ছাই যেটা নিয়ে আসবা। দেখে দেখা যায় সারাদিনে কোনো না কোনো একটা লাশ হয়তো পুরানো হয়, হ্যাঁ, তো দেখা যায় সাইটাই থাকে এরকম। পরবর্তীতে চায় ও রওনা দেয়, ঠিক আছে গেলাম, তো আল্লাহ বিল্লাহ মানে রওনা দেয়। রওনা দেওয়ার পরে ওই শুরু করে যাওয়া, তো গেটটা যখন পারি দেয়, তো গেটের সামনে তো অনেক আলো থাকে, বাতি থাকে, বা গেটের সামনে মন্দির থাকে, মন্দিরে তো আলো থাকে, তো অপূর্ব ভাই, দেখা যায় যে মন্দিরের আলো, মন্দিরের যে আলোটা যতটুকু জায়গা নিয়ে আলোটা ছিল, তো অতটুকু ও যাইতে খুব সাহসী পায়, কারণ এখানে আলো আছে বা ভিতরে কয়েকজন মানুষও আছে, পুজো আশা দিচ্ছে, তখন তার ভয় লাগে না। যখন সে ওই শ্মশানের আলোটা ওভারটেক করে কিছুটা ভিতরে ঢুকে শ্মশানের, তখন তার মনের ভিতরে একটু 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 ভয় নাড়া দেয় যে আমি আসলে বাজিতে জেতার জন্য যা করতাম সেটা কি ঠিক হইতাছে কিনা। পরও কিছু দূর আগায় যায়, যাওয়ার পরে তো হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা আছেন তারা হয়তো বা বুঝবেন, হয়তো বা তাদের হয়তো এটা জানা থাকতে পারে যে যখন তারা যায় পিছন থেকে নাকি নাম ধরে ডাক দেয়, যদি কেউ একা যায় তো পিছন থেকে ওর নাম ধরে ডাক দিল যে তুই কোথায় যাচ্ছিস। তো ও পিছনে তাকাবে ঠিক এমন সময় তার মাথায় ওই ওই চিন্তা চলে আসে যে এই পিছন থেকে ডাক দিলে তো তাকাতে নাই, তাহলে আমি তো মনে হয় ভুল করে ফেললাম, হয়তো আমার সাথে কোনো কিছু হবে, আমার নাম কে ডাক দিল, আমাকে এখানে কেউ চেনে না, আর ওরা দুজন তো শ্মশানের বাহিরে। তো যাই হোক, ও হাঁটতে শুরু করে, যেতে 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 আর একটু সামনে যখন যায় তখন দেখে যে তার আশেপাশে যে গাছগাছালি ছিল সেগুলো দমরে মুসকে মনে হচ্ছে ভেঙে চুরে তার উপরে পড়বে, এমন একটা অবস্থা, প্রচন্ড ঝড় শুরু হয়ে যায়। এবং সে বাহিরে তাকায় দেখে যে বাইরে তো স্বাভাবিক, বাইরে কোনো ঝড় নাই, কোনো ই নাই, বাতাস নাই, তাহলে এটার ভিতরে তো বাতাস কেন, কোথা থেকে আসলো? তখন সে আর ওই ব্যাক করে যে চলে আসবে এখন সেটাও ভয় পাইতেছে। তো কি আরেকটু দূর আগায় গেলে তার ওই যে গন্তব্য যেখান থেকে সে লাশের ছাই নেবে বা মাটি নিয়ে আবার ফেরত যাবে, তাহলে বাজিতে জিতে যাবে, তো এটা চিন্তা করে সে হয়তো বা দোয়া দূরত পড়তে পড়তে আর সামনের দিকে আগায়। আগানোর পর যেখান থেকে চিতা খোলা যে জায়গাটা সেখান থেকে ওই জায়গাটায় দেখে যে একটা হয়তো বা ওই যে কলস টলস কিছু রাখা থাকে, হয়তো বা ওই লাশকে পোড়ানোর পরে হয়তো কোনো কলস রেখে দিয়ে আসা হয়। তো কলসের পাশে ওটা দেখে মনে হলো যে আজকে হয়তো বা এখানে কোনো লাশ পোড়ানো হয়েছে, তখন তার ভিতরে আরো ভয় মানে ইয়া হয়ে আছে। তখন সে ওই সেখান থেকে কিছু ছাই নেয়, সম্ভবত নিয়ে ওই ছাই নেওয়ার পর ওই যে চিহ্নটা দিয়ে রাখছিল যেখান থেকে নেবে ওই চিহ্নটাও সাথে হাতে নেয়। এর মধ্যে তার সাথে একের পরে ঘটনা ঘটে, ভয়ে পুরো শরীর ঘেমে গেছে। যখন ছাই নিয়ে রওনা করছে এখন বের হয়ে আসবে, তখন দেখে যেছে হাঁটতেছে কিন্তু তার পথ শেষ হচ্ছে না, এত পরিমাণে হাঁটাহাঁটি করতেছে যে তার পথ শেষ হচ্ছে না, সে যতই আগায় মনে হচ্ছে ঘুরে ফিরে সে একই জায়গাতে আছে। আর তাকে পেছন থেকে রাখতেছে তুই যাইস না এখানে, এটা রেখে যা, এরকম আওয়াজ আসতেছে, অলৌকিক আওয়াজ, এরকম আওয়াজ যে কোনো মানুষের কণ্ঠের আওয়াজ মনে হয়, চার পাঁচজন মানুষ মিলে যদি বলে একথা যে রেখে যা, তো এই আওয়াজটা যেমন হতে পারে এরকম ভয় পাইতাছে। কি করবে এখন, এখন তো দেখা যাইতাছে ও যা রাইখা গেল সে বাজিতে জিততে পারবে না, আবার চিন্তা করতেছে আবার তার পথও শেষ হইতেছে না। পরে সে কি করে ভয়ে অনেক কষ্ট করে সে মাটিটা ফেলে দেয়, সাইগুলো হয়তো বা রেখে দেয়, রেখে দিয়ে রওনা করে। পরে সেখান থেকে চলে আসে, এক দৌড়ে চলে আসে, চলে আসার পর পরে গেটের সামনে বের হয়। বের হওয়ার পর দেখে ওই যে ওই দুজন বন্ধু যারা যাদের সাথে বাজি ধরছিল, তার মধ্যে কি বাবা সাই মাটি কোথায়? পরে বলতেছে আমি যে জানে বাই চাইছি এটা অনেক বেশি, তবে কিছু নামতে পারলো যে চিহ্নটা দিয়েছিল সম্ভবত ওইটা নিয়ে আসছে। পরবর্তীতে দেখা বুঝা যেতেছে খুব ভয় পাইছে বা ওর সাথে কোনো ঘটনা করছে। পরে বলল কি কোনো সমস্যা হয়েছে? পরে বলল যে হ্যাঁ, যাওয়ার সময় এরকম কিছু সমস্যা হয়েছে, আসার সময় এরকম কোনো প্রবলেম হয়েছে, নাম ধরে ডাক দিছে, হ্যাঁ জ্বর যাত্রা হয়ে শুরু হয়েছে এরকম, আসলে সবকিছু খুলে বলল। পরে খুলে বলার পর পরে মনে হচ্ছে ঠিক আছে তাহলে চলে আসো, আসলে আমরাও জানতাম না যে এরকম কিছু হবে। তো যাই হোক, তো এটা মেসেজ হলো এটা যে আমরা সব বিষয় নিয়ে কিন্তু বাজি ধরে ফেলি, যে অনেকে বাজি ধরে কবরস্থান রাতে যেতে পারবে কিনা, যে বাজি ধরে শ্মশানে যেতে পারবে কিনা, বাজি ধরে কোনো মর্গে যেতে পারবে কিনা বা পরিত্যক্ত হসপিটালে যেতে পারবে কিনা, এরকম বাজি কিন্তু হয় সাহসিকতার পরিচয় দিতে গিয়ে। কিন্তু ভাই এই বিষয়গুলো কিন্তু লাইফের জন্য অনেক বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে, হয়তো বা এই সারা জীবন হয়তো এই ঘটনা তাকে তিলে 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 ক্ষতি করতে পারে বা তার শারীরিক সমস্যা হতে পারে। এই জন্য আমি চাইব এরকম বাজি টাজি না ধরে কেউ যেন এরকম কাজ টাজ না করাই ভালো। তাহলে ভয় বিষয় তো, ভয়তে মানুষের অনেক কিছুই হয়। যাই হোক, তো এই ছিল সর্বশেষ এবং তিন নম্বর ঘটনা।
অলরাইট, এবং এক্স্যাক্টলি আমিও রাজের সাথে একমত করছি। আমরা অনেক সময় যেটা হয় যে বন্ধুদের সাথে বিভিন্ন বাজি লাগা, যে রাত্রেবেলা শ্মশান ঘাট, কবরস্থান, এই জায়গাগুলোতে যাওয়া, সো বিপদ তো আসলে বলে কয়ে আসে না, তবে যেটা অনুরোধ থাকবে যে এই ধরনের কাজ থেকে বিরত থাকাটাই মনে হয় বেটার। সো অসংখ্য ধন্যবাদ রাজ, এবং রাজের মায়ের জন্য আমরা আবারও আল্লাহর কাছে প্রার্থনা করছি তাকে যেন বেহেস নসিব করা হয়, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে বেহেস নসিব করেন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি রাজের যে পরিবার যারা রয়েছেন, এবং সেই পরিবার যেন শোকের সময়টায় শক্ত থাকতে পারে। রাজ খুব বেশি ভালো থাকো,
যেহেতু আগামীকালকে শুক্রবার, তো সব মসজিদে নামাজ হবে, তো যারা আজকে বৃহস্পতিবার রাতে লাইভটি দেখতেছেন সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে, তো মা বিষয় তো না বলেও পারছি না, আপনারা প্রত্যেকের মসজিদের ইমাম সাহেবকে একটু আগে বলে রাখবেন যেন আপনাদের প্রত্যেকটা মহলার মসজিদ থেকে যেন আমার মায়ের জন্য দোয়া করা হয়,
অবশ্যই,
এবং সব সমস্ত মুরব্বীদের জন্য দোয়া করা হয়। এই অনুরোধটা রইল আমার।
থ্যাংক ইউ সো মাচ রাজ, এবং একই সঙ্গে রাজকে আমরা বিদায় দিচ্ছি, বাট এখানে কিন্তু শেষ না, আরো একজন অতিথি রয়েছেন, তাকে নিয়ে আমরা ফিরবো, তখন হচ্ছে কমেন্টস অ্যান্ড টেক্সট গুলো নিয়ে ফিরছি, ততক্ষণ পর্যন্ত শুনতেই থাকুন জাগো এফএম 94.4, চলছে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to eta chips, bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No, bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips, bro.
Bashai kora alu shathe. Spicy seasoning er twist hero prawn potato.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Khe bujhe nao. হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট। নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট হলো প্রাণ পকোড়া।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও।
তো স্বাগত আপনাকে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। এবং ভূত স্টুডিওর অফ এয়ার অন এয়ার দুটাই থাকে দুর্দান্ত, এবং গল্প যখন কেউ বলে চলে যায় এবং তখনই যেটা দেখতে থাকি রিফ্রেশ করার পর পর এসএমএস প্যানেল, নতুন নতুন বেশ কিছু এসএমএস চলে আসে এবং বিভিন্ন জনের বিভিন্ন রকমের এক্সপেরিয়েন্স। এবং একই সঙ্গে যেটা বলবো সেটা হচ্ছে, যদি আপনি পরের পর্বে আসতে চান ভূত স্টুডিওতে, খুবই সহজ একটা কাজ, মোবাইলের এসএমএস অপশনে যে রেজিস্ট্রেশন করবেন, আরবিএস, তারপর নাম, লোকেশন, প্রফেশন পাঠিয়ে দিবেন 26969 নম্বরে। নাদিয়া লিখেছেন আমাদেরকে, তিনি শুনছেন এই মুহূর্তে চকবাজার থেকে, তিনি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন চিটাগং থেকে। তন্ময় আছেন আমাদের সাথে, তানিয়া রহমান জয়েন করে আছেন, শেখ হেলাল আছেন আমাদের সাথে, শাহনাজ সিদ্দিকী আছেন আমাদের সাথে, দেখতে পাচ্ছি ইশরাত জাহান বলছেন খুব ভালো লাগছে আজকের এপিসোডটা, দুর্জয় বলছেন কালকে আমি আচ্ছা নোয়াখালী যাচ্ছি এবং নোয়াখালী থেকে শুনতে পাবো, নোয়াখালী আগ পর্যন্ত ফেনী অবধি আই হোপ তুমি শুনতে পাবে, তবে নোয়াখালী থেকেও কিন্তু শোনা যায় যদি তোমার মোবাইলে জাগো এফএম এর অ্যাপ থাকে। অ্যাপ নাই, যেটা করো ডাউনলোড করো, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে জাগো এফএম এর মোবাইল অ্যাপটা যদি থেকে থাকে তাহলে কিন্তু একদম হ্যাসল ফ্রি ভাবে তুমি আমাদেরকে শুনতে পাচ্ছ। সর্বশেষ যে অতিথি তার সাথে আমরা পরিচিত হব এবং তার কাছ থেকে এক এক করে বেশ কিছু ঘটনা শুনবো। নামটা শুনতে চাই বন্ধু।
আসসালামু আলাইকুম ভাইয়া।
ওয়ালাইকুম আসসালাম
ভাইয়া। আমি প্রথমা।
প্রথমা, তো প্রথমার কাছ থেকে প্রথম কোন ঘটনাটা আমরা আজকে শুনছি?
এটা নওগাঁ জেলার আমার এক পরিচিতের কাছ থেকে পাওয়া। তো তাদের এলাকায় এটা 2005 সালে ঘটনা, 2005-এ সর্বহারা নামে একটা দল খুব নিয়মিতভাবে মানুষজন খুন করা বা এই যে ক্রাইমগুলো এগুলো খুব করত। তো যারা খুন হয়েছে সেই দলের হাতে, তাদের মধ্যে একজনের নাম ছিল শাখাওয়াত। তো এই শাখাওয়াতের লাশ বহনকারী যে ভ্যান ড্রাইভার বা টোটো ড্রাইভার যেটাই বলি না কেন, তার সাথেই মূলত ঘটনাটা ঘটে, আমি সেই ঘটনাটাই শেয়ার করছি। 2005 সালের 11 জানুয়ারি শাখাওয়াত রাত্র 8টায় খুন হয়। তার লাশ মর্গে পাঠানো হয় ঠিক রাত 12টার সময়। মর্গে পোস্টমর্টম শেষে তার লাশটাকে নিয়ে যাওয়ার জন্য কোনো গাড়ি পাওয়া যাচ্ছিল না, কিছু পাওয়া যাচ্ছিল না, মানুষজন কি করবে তাদের কোনো আইডিয়া ছিল না, কি যে করবে, কোনো গাড়ি নেই। তখন আনিসুর রহমান নামে একজন ব্যক্তি, যে কিনা ছিল ওই ভ্যান ড্রাইভার বা টোটো ড্রাইভার যেটাই বলি না কেন, ভুটভুটি চালক বলে অনেকে তাদের গ্রামের ভাষায়, তো তাকে কল করা হয়, সে নর্মালি এই টাইপের লাশ আনা নেওয়া করতো, বহন করতো। তো তাকে যখন কল করা হয় সে চলে আসে, এবং তার ভুটভুটিতে যখন লাশ উঠানো হয় তখন অলমোস্ট রাত দুটো, সমস্ত প্রসিডিওর শেষ করে উঠানো হয়। কিন্তু এই লাশের সাথে যারা ছিল বা যারা পোস্টমর্টম বা মর্গে যারা ছিল, তারা ভয় আর কেউ আনিসুর রহমানের সাথে যেতে চায় না। তো আনিস যেটা করে, একলাই সে লাশটাকে নিয়ে রওনা দেয়। যখন সে রওনা দেয় ফাইনালি, তখন রাত্র আড়াইটা। সে যেহেতু এই টাইপের লাশ এই মাঝ রাত্রে বেলা আনা নেওয়া করে, তার সাহসের অভাব নেই, তার বুক ভর্তি সাহস, সে এসব একেবারেই ভয় পায় না। তো লাশ নিয়ে সে চলতে শুরু করে। এই নওগাঁ জেলাটাকে মাঝখান দিয়ে ভাগ করেছে, নওগাঁ জেলা শহর যেটা, নওগাঁ শহর, ওইটাকে মাঝখান দিয়ে ভাগ করেছে যে নদীটা, সে নদীর উপর দিয়ে একটা ব্রিজ আছে। সে ব্রিজ দিয়ে যখন সে যাচ্ছিল, সে নর্মালি যাচ্ছিল একদম ঠিকঠাক, হঠাৎ করে সে দেখলো যে না, কেমন জানি মানে কেমন একটা ফিল হচ্ছে, সে গাড়ি টানতে পারছে না, কেমন শক্ত হয়ে গেছে। তো সে গাড়িটা থামায়, থামিয়ে দেখে পেছনে যে লাশটা নিয়ে সে যাচ্ছে, ওই লাশটার হাত বেরিয়ে চাকার উপরে পড়ে আছে, যার কারণে চাকাটা ই করতে পারছে না, ইঞ্জিনও স্টার্ট নিচ্ছে না। তো সে উঠে ওই হাতটাকে আবার ঢুকিয়ে বেঁধে দিল, যেহেতু লাশ বহন করা হচ্ছে, সুন্দর করে টাইট করে বেঁধে তারপর সে আবার রওনা দেয়। পাঁচ মিনিটের মতো ঠিকঠাক ছিল। এরপরে তখন আমার হালকা হালকা শীতকাল, চতুর্দিকে কুয়াশা, গ্রামে গঞ্জে একটু শীত পড়লে খুব কুয়াশা পড়ে, চতুর্দিকে কুয়াশা, মানে সামনে থেকে কিছু দেখা যায় না, ইভেন লাইট জ্বলছে কিনা গাড়ি সেটাও বোঝা যাচ্ছে না, এরকম কুয়াশা ইয়া হয়, স্টার্ট হয়, আশেপাশে খুব কুয়াশা, ঠান্ডা বাতাস, মানে সে কিচ্ছু দেখতে পাচ্ছে না আশেপাশে। হঠাৎ করে তার গাড়িটা একটা ঝাঁকি দিয়ে ওঠে, সে পেছনে তাকায়, পেছনে তাকিয়ে দেখে যে না কিছুই নেই, কিন্তু ওই যে লাশটার বাঁধন হালকা হয়ে গেছে। সে আবার নেমে লাশটার বাঁধন ঠিক করে। এরকম এই পুরো ব্রিজটা, যতটুকু সময় ব্রিজটা ছিল, এরকম একটু পরপরই বাঁধন খুলে যাচ্ছে আর সে নেমে খালি বাঁধছে, এরকম করতে করতে যায়। একটা পর্যায়ে যখন ব্রিজটা ক্রস করে সামনে আর একটা বিল ছিল, এই বিলের পাশ দিয়ে যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে সে যাচ্ছিল। ওই বিলের রাস্তায় যখন উঠে, তখন ফাইনালি লাস্টবারের মতো গাড়িটা ঝাঁকিতে বন্ধ হয়ে যায়। এবার কি হয়েছে, ওই হাতটা আবার বেরিয়ে চাকার উপরে পড়েছিল, কিন্তু এবার পরিস্থিতি এবং সিচুয়েশন এতটাই জটিল হয়ে গেছিল, এতটাই খারাপ হয়ে গেছিল যে এত সাহসী একজন মানুষ, সেও ভয় পাচ্ছে, সে মনে মনে দোয়া দরুদ যা জানে সমস্ত কিছু পড়ছে, কিন্তু সে এত বেশি ভয় পাচ্ছে, সে কি করবে বুঝতে পারছে না, সে কাঁপছে, থরথর করে কাঁপছে। তারপরও কোন রকমের বুকের মধ্যে সাহস সঞ্চয় করে সে ওই হাতটাকে আবার ভিতরে বেঁধে সুন্দর করে উঠে গাড়িতে, কিন্তু গাড়ি স্টার্ট নিচ্ছে না। ফাইনালি একটা পর্যায়ে গাড়ি স্টার্ট নেয় এবং সে বিলের পাশের রাস্তা দিয়ে চলতে থাকে। সামনে আরেকটা ব্রিজ পড়ে, মোট দুটো ব্রিজ পড়ে ফুল রাস্তায়। ওই ব্রিজে ওঠার আগ মুহূর্তে আবার ওরকম কুয়াশা, ওরকম ঠান্ডা বাতাস, একটা অদ্ভুত একটা পরিবেশ, খুবই ভয় লাগানোর মতো একটা পরিবেশ। এমনিতেই বেচারা আগে থেকে ভয় পেয়ে আছে, এরপরে যখন নতুন করে আবার একই সিচুয়েশন রিপিট হয়, এবার সে প্রপারলি ভয় পেয়ে যায়। সে কি করবে সে কিচ্ছু বুঝতে পারছে না, সে মনে মনে দোয়া দরুদ সূরা কালাম যা জানে সমস্ত কিছু পড়ছে। এবার সামনে যে সে গাড়িটা থেকে নামে, নেমে ভাবে যে সে কি করবে, সে কিছু বুঝতে পারছে না। পরে সে হিসাব করে দেখলো যে কিছু দূর পরে একটা স্টেশন পড়ে, তো ওই স্টেশনে যে সে রাতটা কোন রকমে কাভার করতে পারবে, এরকমটা সে মনে মনে ভাবে। তো আবার মনের মধ্যে সে সাহস সঞ্চয় করে ওই স্টেশন অবধি যায়, বেশি দূর না, 10 মিনিটের রাস্তা ছিল সেখান থেকে। স্টেশনে যে ওইখানে দেখলো কয়েকজন মানুষজন আছে, তাদের সাথে রাতটা কাভার করে এরকম করে দিবে, কোনো সমস্যা নাই, ভয় নাই, কিছু নাই, এরকম সে একটু সাহস সঞ্চয় করে ওখানে যে বসে স্টেশনে। কিন্তু মোটামুটি আধা ঘন্টা কি 45 মিনিট পর তার কাছে মনে হয় ভোরের আজান দিবে, ফজরের আজান যেটা, তো এর জন্য সে ভাবে যে না থাক, আজান তো দিয়েই দিবে, লাশটাকে জায়গা মতো পৌঁছাই দিই। এই বলে সে উঠে, আবার উঠে গাড়ি চালাতে শুরু করে। বেশ কিছু দূর যাওয়ার পর গাড়ি আবার মানে বন্ধ হয়ে যায়, স্টার্ট নিচ্ছে না। এবার যেটা হয়, পেছনে একটু মানে কেউ উঠে যখন বসে বা নড়াচড়া করে, তখন কিন্তু গাড়িটা একটু একটু হেলে দুলে উঠে, এটা এটা স্বাভাবিক। তো এরকম ভাবে হঠাৎ করে গাড়িটা একটু হেলে দুলে উঠছে, সে ভয় পেয়ে যায় কি কি হইল। সে পিছনে তাকায়, দেখে যে লাশটা সে বহন করছিল সেই লাশটা উঠে বসে আছে, মাথা দিকে কাটা, গলা কেটে তাকে খুন করা হয়েছিল, চোখ নেই, চোখের ওখান থেকে রক্ত ঝরছে, খুবই বিভৎস একটা পরিস্থিতি, এবং সে কি করবে সে বুঝতে পারছে না। হঠাৎ করেই ওই লাশটা একটা হাত এগিয়ে দেয় তার দিকে, সে গাড়ি থেকে নেমে যাবে, পালাবে, দৌড়ে পালিয়ে যাবে, এরকম প্ল্যানিং করে যখন পিছনে করে এই সময় ওই লাশটা একটা হাত তার পিঠের মধ্যে রাখে এবং এত জোরে সেই হাতটা পড়ে মনে হয় যেন কেউ থাপ্পড় মেরেছে বা এই টাইপের কিছু একটা। তাড়াতাড়ি করে সে নামতে যখন চেষ্টা করে এরকম পরিস্থিতি হওয়ায় সে চিৎকার দিয়ে ওঠে, মাগো বলে চিৎকার দিয়ে ওঠে। এরপরে সেই হাতটা পিঠ থেকে এগোতে এগোতে বুকের কাছে চলে আসে এবং এবারও পুরো শরীরে পেইন করছে, যেন তাকে কেউ মারছে, খুবই খারাপ অবস্থা। সে কি করবে বুঝতে পারছে না। একটা পর্যায়ে ওই লাশটা গাড়ির মধ্যে একটা বাড়ি দেয়, বাড়ি দেওয়ার পর এবার সে আর নিতে পারে না, সে অজ্ঞান হয়ে যায়। তার জ্ঞান ফিরে ঠিক 13 দিন পর, তখন সে রাজশাহী মেডিকেল হাসপাতালে, ওইখানে সে ভর্তি ছিল। ওই আশেপাশে কিছু মানুষজন তাকে রাস্তার ধারে পড়ে থাকতে দেখে জখম অবস্থায়, তখন তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করায় এবং সে যখন জ্ঞান ফিরার পর তার সাথে যখন মানুষজন কথা বলে, সে যখন পুরো ঘটনাটা খুলে বলে, সে প্রথম প্রথম তার কথাকে বিশ্বাস করছিল না, কিন্তু কিছু লোকাল মানুষজন তারা বিশ্বাস করে ব্যাপারটা, পুরোটাই যখন বিশ্বাস করে তখন সে একটু করতে পারে যে না আমি আর এসবের নাই। তার সুস্থ হতে বেশ কয়েকদিন টাইম লাগে, সে সুস্থ হওয়ার পর বাসায় আসে। এরপরে সে আর কখনো লাশ বহন করেনি, কিন্তু এমনিতে সে যেটা চালাতো সেটা চালায়, বাট কখনো আর লাশ বহন করেনি। লাশ তার পিঠে যেখানে বাড়ি পড়েছিল সেই জায়গাটা থেকে এক খাবলা মাংস উঠে গেছে এবং বুকের এবং সাইড দিয়ে বিভিন্ন জায়গায় দেখলে মনে হয় যে কেউ আগুনে পুড়ে গেছে, এরকম একটা অবস্থা হয়ে গেছিল। সে যে সার্ভাইভ করতে পারছে এটাই মানুষ বুঝতে পারে না যে সার্ভাইভ করতে পারবে, কিন্তু সে সামহাও সার্ভাইভ করে গেছে এবং সে আর কখনোই ওই লাশ বহন বা যেটাই হোক সে আর কখনো করেনি। এবং তার মনের মধ্যে ওই ঘটনার যে একটা ইম্প্যাক্ট, এটা সারা জীবনই রয়ে যাবে, এটা থেকে সে কখনোই বেরোতে পারবে না। এটা ছিল আমার প্রথম ঘটনা।
অলরাইট, সো প্রথম ঘটনাটা আমরা শুনছিলাম অরুণিমা প্রথমার কাছ থেকে। সো থ্যাংক ইউ সো মাচ। এবং একই সঙ্গে যেটা বলতে চাই যে অনেকেই কিন্তু আমাদের সাথে স্টুডেন্টস প্যানেলেও রয়েছেন এবং ফেসবুক কমেন্টসেও কিন্তু রয়েছেন আমাদের সাথে, যেমনটা দিগন্ত আছেন আমাদের সাথে এই মুহূর্তে, যুবরাজ জয়েন করে আছেন আমাদের সাথে ফার্মগেট থেকে, আছেন আমাদের সাথে অবনী। তাস্তুব একটা ভালো প্রশ্ন করেছেন যে ভূত স্টুডিওতে মেইল করে কোনো গল্প কি পাঠানো যায় কিনা। জি না, আপনি ভূত স্টুডিওটা যদি খুব ভালো করে ফলো করে থাকেন, একটু ভালো করে আপনাকে একটা জিনিস ক্লিয়ার করতে চাই, রাইট, সেটা হচ্ছে আপনি এখানে সশরীরে এসে ঘটনাগুলো যদি বলতে পারেন তবেই শুধুমাত্র রেজিস্ট্রেশনটা করবেন। এখানে এখন পর্যন্ত ইমেইল বা যদি বলি যে লেটার কোন প্রসেস কিন্তু নাই, মানে অন্যান্য FM স্টেশনের হরর শোজ গুলোর সাথে কিন্তু একটা বেসিক চেঞ্জেস, যেটা হচ্ছে যে এখানে এই যদি বলি যে আম জনতাদের স্টেশন জাগো FM 94.4, তারা সশরীরে আসেন, তাদের সঙ্গে আমাদের দেখা সাক্ষাৎ হয় এবং তাদের কাছ থেকে আমরা ঘটনাগুলো হচ্ছে একদম সামনাসামনি বসে শুনি। সো যেটা অনুরোধ থাকবে, যদি আপনার এরকম ঘটনা থেকে থাকে মিনিমাম 2-3, 4-5 রেজিস্ট্রেশন করেন। এনিওয়েজ, ফেসবুকে অনেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, facebook.com/jagofm, একই সাথে facebook.com/apurbo.fm, দুটো পেজই কিন্তু এই মুহূর্তে লাইভ রয়েছে। আজিজুল ইসলাম তিনি আছেন আমাদের সাথে, হাফেজ জয়নাল আবেদিন বলছেন আপনাদের ভূত স্টুডিও আমাদের খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আছেন আমাদের সাথে এই মুহূর্তে গৌতম চন্দ্র এবং বলছেন তিনি শুনছেন এই মুহূর্তে আমাদেরকে চিটাগং থেকে। জিসান মাইদুল আছেন ওদের সাথে, এম তোহা জয়েন করে আছেন, আব্দুর রহমান জয়েন করে আছেন, নুরুল ইসলাম বলছেন তিনি শুনছেন এই মুহূর্তে, সিফাত রহমান আছেন ওদের সাথে, প্রিন্স আছেন ওদের সাথে যুক্ত, দেলোয়ার জয়েন করে আর রয়েছেন এবং সুজন আছেন ওদের সাথে, এছাড়া আরো বেশ কিছু বন্ধুকে দেখতে পাচ্ছি। বাট ইন দ্য মিনটাইম যেটা করব, প্রথম আর দ্বিতীয় ঘটনাটা শুনবো, তারপর যখন ফিরছি তখন বাকি কথাবার্তাগুলো হচ্ছে। প্রথম এটা কোথাকার ঘটনা?
এটাও নওগাঁরই, আজকে আমি যতগুলো ঘটনা বলব
নওগাঁর ঘটনা,
সব নওগাঁর ঘটনা।
তো নওগাঁর যদি কেউ থেকে থাকেন, একটা টেক্সট বা একটা কমেন্টস এর মাধ্যমে আমাদেরকে জানান দিতে পারেন যে আপনি এই মুহূর্তে যুক্ত আছেন কোথা থেকে, নওগাঁ থেকেই দেখছেন নাকি ঢাকা থেকে দেখছেন কিংবা অন্য কোনো জায়গা থেকে দেখছেন কিনা। তো নওগাঁর যারা মানুষ রয়েছেন, নওগাঁর যারা এরিয়ার যারা ভাই ও বোন যারা রয়েছেন, বন্ধু যারা রয়েছে, ছটপট করে কিন্তু একটা রেসপন্স করে ফেলতেই পারো। চলো ঘটনায় যাই আমরা।
তো ভাইয়া, এই ঘটনাটা একজন সিএনজি ড্রাইভারের, এটা তার জীবনের অদ্ভুত একটা ঘটনা। মানুষজন অনেক ধরনের স্বপ্ন দেখে, যে স্বপ্নের কোনো মানে আমরা খুঁজে পাই না, যে স্বপ্নের কোনো বর্ণনা আমাদের কাছে থাকে না, এটা ওই ধরনেরই একটা ঘটনা। আমি ভাইয়ের নামটা বলছি না, কারণ বললে অনেক সমস্যা হতে পারে, শত হোক সে খেটে খাওয়া মানুষ। তো ভাই যখন একদম সুদূর দিকে সিএনজি চালানো শুরু করে তখনকার সময় রাত তখন আনুমানিক দেড়টা কি দুটো, সে হচ্ছে তখন শহরেই সে চালাতো, সে বাসার দিকে যাচ্ছে, এমন সময় দুজন হুজুর রাস্তার ধারে থেকে তার দিকে হাত নাড়াচ্ছে, মানে সিএনজি থামাতে বলছে আর কি। সে সিএনজি থামায়, থামিয়ে জিজ্ঞাসা করে হুজুর কোথায় যাবেন, কি করতে পারি আপনাদের জন্য। তখন হুজুর বলতেছে ভাই খুব বিপদে পড়ছি, আমাদের আরেক বন্ধু সামনে লাশ নিয়ে দাঁড়ায় আছে, ওকে নিয়ে একটু যেতে হবে, এখন আমরা তো সিএনজি পাচ্ছি না, আমাদেরকে একটু ছেড়ে দাও সামনে। কিছুক্ষণ একটু ভাবলো, ভাবার পর বললো আচ্ছা ঠিক আছে হুজুর আপনার উঠে বসেন, আমি আপনাদেরকে ছেড়ে দিচ্ছি। সে ভালো মনে মানবিকতার খাতিরেই সে কাজটা করছে। কিছুদূর যাওয়ার পর যে তৃতীয় হুজুর যার কথা বলছিল সেই দুজন হুজুর তাকে পায়, সে লাশ নিয়ে দাঁড়িয়ে আছে একদম কাফন টাফন করা টোটালি। পরে তাকে নিয়ে তৃতীয় হুজুর বাকি দুই হুজুর তারা মোট তিনজন একসাথে ওই লাশটাকে বহন করে উঠে সিএনজিতে। উঠে বসে কিছুদূর যাওয়ার পর ওই সিএনজি ড্রাইভারকে, মানে যার ঘটনা, তাকে বলছে ভাই আর কতক্ষণ লাগবে, আমরা তো সামনের গ্রামে যাব। তখন বলতেছে হুজুর যেতে তো মোটামুটি আরো 40-45 মিনিট লাগবে, সমস্যা নাই, রাত্র তো রাস্তা ফাঁকা আছে, আমি টান দিয়ে চলে যাব, বেশি টাইম নিবে না। বলে আচ্ছা ঠিক আছে, তুমি পিছন দিকে তাকায়ও না, লাশের অবস্থা খুবই বিভৎস, তুমি দেখলে ভয় পাইবা, ঠিক আছে। তো হুজুর মানুষ, সে হুজুরের কথা শুনে আর পিছনে তাকায় নাই, সে সামনে হাঁটছে 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 বলতে সে এই যে আমি যে বললাম স্বপ্ন, সে স্বপ্নের মধ্যে এরকম সে সিএনজি নিয়ে রইছে এরকম, মানে কিছু একটা সে জানে না সে কি করতেছে, না কি হাঁটতেছে না কি করতেছে, তার কোনো আইডিয়া নাই সে কি করতেছে, সে কিছু একটা করতেছে। কিছু দূর যাওয়ার পর তার কাছে, মানে তার কানের কাছে অদ্ভুত কিছু সাউন্ড হয়। সে সাউন্ডটা এরকম ছিল যে হাড্ডি চিবিয়ে খেলে যে সাউন্ড টাইপের হয়, এই টাইপের কিছু একটা সাউন্ড ছিল। সে পিছনে যে তাকাবে, এত ভয় পাচ্ছে সে পিছনে তাকাতে পারছে না। তো সামনে যে লুকিং গ্লাস সিএনজিতে, এই লুকিং গ্লাসের মাধ্যমে পিছনে দেখল, পিছনে দেখলো যে তিনজন হুজুর লাশটা নিয়ে উঠেছিল, তারা বসে বসে ওই লাশটা খাচ্ছে, শকুনের মতো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এটা দেখে সে প্রচুর ভয় পেয়ে যায় এবং সে চিৎকার দিয়ে ওইখানে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে তখন সে খেয়াল করে সে অ্যাকচুয়ালি সিএনজিতে না, সে আরেক জায়গায়। কোথায়? সে সিএনজি সাইডে দাঁড় করিয়ে একটা ওই শহরেরই রাস্তার সাইডে একটা জায়গায় সে বসে রেস্ট নিচ্ছিল, এরপরে সেই সিএনজিতে সে ওঠে। তো তার যখন চোখ খুলে সে নিজেকে আবিষ্কার করে সেই ওই আগের জায়গাতে, সিএনজিতে ওঠার আগের জায়গাতে, সেখানে হচ্ছে সে বসে রেস্ট নিচ্ছিল, কখনো হাঁটাহাঁটি করছিল। তো সে বুঝতে পারছে না যে আমি তো সিএনজিতে ছিলাম, আমি এখানে কিভাবে আসলাম। তার কাছে এটা পুরাই একটা, মানে কি বলবো, এটা কোনো ভাষা ছিল না, তার হয়তো চোখ লেগে গেছিল বা সে হয়তো কোনো স্বপ্ন দেখছে এরকম কিছু। সে এরকম কিছু ভাবতেছে কিছু দূর, এখন কি করবে, সিএনজি একটু সামনে পার্ক করা, ভাবলো যে না যাই বাসায় যাই, কি উল্টা পাল্টা কি দেখছি, না 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 যা বাবা বাসায় যাই, এরকম সে মনে করে সিএনজির কাছে চলে যায় হাঁটতে হাঁটতে। এরপরে যেটা হয়, ওই যেটা স্বপ্নে দেখলো যে তিনজন হুজুর এই সেই, সেম জিনিসটাই তার সাথে রিপিট হয়। মানে সে সিএনজি নিয়ে বাসায় যাওয়ার পথে ওই দুইজন হুজুর তার রাস্তা আটকায় এবং পরবর্তীতে তিন নম্বর হুজুর লাশ নিয়ে উঠে, এই পুরো সিচুয়েশনটা তার সাথে রিপিট হয়। সে কিন্তু অলরেডি স্বপ্নে দেখে ফেলছে এবং সে ভয় পেয়ে আছে, সে আবার এই জিনিসটা যখন রিপিট হয় তার সাথে, এবার সে আর নিতে পারে না ব্যাপারটা যে আমি মাত্র এসব দেখছি, এখন আমার সাথে সত্যি সত্যি হচ্ছে, সে আর ব্যাপারটা নিতে পারে না। সে আর সিএনজিতে উঠাই না তাদেরকে, সে সিএনজি যে একটা টান দেয়, এক টানে সে বাড়ি, তার বাড়ি যাওয়ার পর সিএনজিও ঠিক মতো সে পার্ক করতে পারে নাই সাইডে, মানে গ্যারেজ ঠিক মতো পার্কও করতে পারে নাই। সে কোন রকমের সিএনজি থেকে বের হয়ে তার বাড়ির উঠানে যে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে যাওয়ার পর তার বাড়ির মানুষজন দৌড়ায় আসে টের পেয়ে এবং তাকে ধরে ঘরে নেওয়া হয়। মানে তার ধূম জ্বর চলে এসেছে, এত খারাপ অবস্থা, তাকে ঘরে নিয়ে যাওয়া হয়। ঘরে নিয়ে যাওয়ার পর তাকে জলপটি দেওয়া হয়, একদম পাথায় পানি দেওয়া হয়, তাকে সেবা শুশ্রূষা করা হয়। সে 3-4 দিন এরকম জ্বরে ভুগল। এরপরে তার যখন একটু শরীরটা ভালো হলো, একটু সে রিকভার করলো, তখন সে তার বাড়ির মানুষকে সমস্ত কাহিনীটা খুলে বলে যে এই এইগুলা হয়েছে, আমি তো আগে এরকম স্বপ্নে দেখছি, এখন স্বপ্নের মধ্যে আমি কি দেখছি না দেখছি, আমার সাথে তো সরাসরি রিপিট হয়েছে ঘটনা পুরাটা। এটা দেখার পর মানে আমি না নিজেকে ধরে রাখতে পারিনি, আমি ভয়ের চোটে অজ্ঞান হয়ে গেছি। এর মানে তার বাড়ির মানুষ ফার্স্টে বিশ্বাস করে নাই, কিন্তু পরবর্তীতে যেহেতু ওইখানকার লোকাল সে, পরবর্তীতে মানুষজন বিশ্বাস করে। এবং এরপরে সন্ধ্যার পরে কখনো আর সে সিএনজি চালায় নাই, পেটের দায় তাকে সিএনজি তখনও চালাইতে হয়েছে, এখনো চালায়, কিন্তু সে সন্ধ্যার পরে আর কখনো সিএনজি চালায় না। এরকম একটা ঘটনা ঘটার পর তার আর সেই সাহস নেই। তো ভাই এইটা ছিল আমার দ্বিতীয় ঘটনা।
অলরাইট, দুটো ঘটনা আমরা শুনলাম প্রথমার কাছ থেকে, আরো একটা ঘটনা শুনবো। আমাদের সময়টা অলমোস্ট হচ্ছে শেষের দিকে এই মুহূর্তে, বাট ইন দ্য মিন টাইম অনেকে কিন্তু আমাদের সাথে এই মুহূর্তে এসএমএস প্যানেলের থ্রুতে যুক্ত হচ্ছেন। অর্থী খুব সহজ করে বলছি, রেজিস্ট্রেশনের প্রসেসটা নিচেই দেখতে পাচ্ছ, একটু পর পর একটা পপ আপ আসছে। যদি পরবর্তী এপিসোডে তুমি আসতে চাও, মোবাইলের এসএমএস অপশনে যে টাইপ করতে হবে তোমাকে RBS, তারপর তোমার নাম, তোমার লোকেশন, তোমার প্রফেশন লিখে পাঠিয়ে দিও 26969 নাম্বারে। দ্যাটস ইট। আছেন আমাদের সাথে এই মুহূর্তে যুবরাজ, আছেন আমাদের সাথে এই মুহূর্তে ছন্দাকে দেখতে পাচ্ছি, এবং তিনি শুনছেন আমাদেরকে এই মুহূর্তে ওয়ারি থেকে তিনি আছেন। নিশাদ বলছেন, অনেকদিন পর আজকে রেডিও টিউন করে প্রিয় শোটা শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ। লাবিব বলছেন, ভূত স্টুডিওটা হয় দেখেই ভালো লাগছে। হ্যাঁ, ভূত স্টুডিও হচ্ছে, এখন পর্যন্ত চলছে। টোটালি ক্রেডিট গোজ টু ইউ, বিকজ আপনারা প্রচন্ড পরিমাণে ভালোবাসেন। বৃহস্পতিবার রাত আসলেই অনেক সময় হয় না যে বিশেষ কোনো দিবস বা ঈদের সময় বিশেষ কোনো প্রোগ্রাম যখন থাকে, তখনও যখন ভূত স্টুডিও সম্প্রচার আমরা না করি বা সম্প্রচার করতে করাটা সম্ভব হয় না, তখন যেটা হয় যে আপনাদের বিভিন্ন রকমের আক্ষেপ আমরা দেখতে পাই বা শুনতে পাই। সো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি আপনার কাছে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার দিন বা বৃহস্পতিবার রাতের এই সময়টায় এই অনুষ্ঠানের মাধ্যমে গল্পগুলো পৌঁছে দেওয়ার জন্য। সো এতটুকু সাপোর্ট আপনার কাছ থেকেও চাই। দিন শেষে তো আমরা এখানে সেই মানুষগুলোকে নিয়ে আসি যারা আমাদের লিসেনার, রাইট? সো সেই লিসেনার আপনি ডেফিনেটলি। সো সেই জায়গা থেকে আপনার কাছেই অনুরোধটা থাকবে, যদি আপনার মনে হয় যে না এই প্রোগ্রামটা কন্টিনিউ থাকুক, তাহলে আপনাকে এখানে আসতে হবে। আদারওয়াইজ যেটা হবে সেটা হচ্ছে অন্য কোনো একটা শো দুম করে একদিন আপনি শুনতেই পারেন, রাইট? তো সেই জন্য যদি আপনার ভালো লাগার অনুষ্ঠান হয়ে থাকে ভূত স্টুডিও, রেজিস্ট্রেশনটা আপনাকেই করতে হবে এবং আপনাকেই এখানটায় আসতে হবে। এখানটায় বলতে জাগো এফএম এর ঢাকা স্টুডিওটা হচ্ছে বাড্ডা লিংক রোড। তো যদি আপনার দুইয়ের অধিক ঘটনা থাকে, আসেন, বসেন, ঘটনাগুলো বলেন, দ্যাটস ইট। আর ফেসবুকে আর যে অপূর্বকে খুব সহজে খুঁজে পেতে facebook.com/apurbo.fm, রাইট? অ্যাট এনি টাইম আপনি আমার সাথে ইনবক্সে গল্প, আড্ডা, সবকিছু হতে পারে। অনুষ্ঠানগুলো নিয়ে আপনার মন্তব্য আপনি আমাকে জানাতে পারেন, যে গানের দুনিয়া অনুষ্ঠানটা আপনার কাছে কেমন লাগে, আপনি কি শুনেন কিনা, বা আজকের ভূত স্টুডিও এপিসোডটা কেমন লাগলো সেই ফিডব্যাকটাও আমাকে জানাবেন। এনিওয়েজ, আমরা প্রথম আর শেষ ঘটনাটা শুনবো। এটা নগার কোথাকার ঘটনা বা কবের ঘটনা?
এটা অনেক বছর আগের, এটা 2000 সালেরও আগের ঘটনা, অনেক আগের। সো আমি যার ঘটনা তার নামটা করছি না, আমি একটা ছদ্মনাম ইউজ করছি। তো ধরে নিলাম তার নাম নাদিম। তো নাদিমের যে নানাবাড়ি, তার নানাবাড়ির ঘটনাটা ওইখানকারই একজনের সাথে ঘটা আর কি। তো তার কাছ থেকে যখন নাদিম শুনে, তখন নাদিম হচ্ছে ভ্যাকেশনে গেছিল, বাট ঘটনাটা অনেক বছর আগের, অনেক 2000 সালের অনেক আগের। তো ওই নাদিমদের যে নানু বাড়িটা, ওই বাড়ির আশেপাশেতে প্রচুর গাছগাছালি ছিল, অনেক কিছু ছিল। তো একটা গাছ ছিল বেলগাছ, এবং ওই বেলগাছের নিচেই হচ্ছে ওই গ্রামের বাড়ির যে ওয়াশরুম বা যেটা থাকে ওটা ছিল। তো একদিন রাত্রেবেলা যেটা হয়, নাদিমের যে নানি, সে হচ্ছে ওয়াশরুমে যাবে এটা মনে করে উঠে, কিন্তু তখন দেখে যে না, খুব আহামরি রাত না, মনে করছে হয়তো সকাল হয়ে যাচ্ছে বা ভোরের আজান দিবে দিবে এরকম কিছু। এখন যেহেতু এটা একটা যৌথ পরিবারের বাড়ি এবং গ্রামের বাড়ি, আর একটু পরপরই মানুষজন যাতায়াত করে, ওয়াশরুম নোংরা হবেই, এটাই স্বাভাবিক, খুবই স্বাভাবিক এটা। তো এটা মনে করে তো সে হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা মানুষজন ওঠার আগে, ফজরের নামাজের আগে আগে ওয়াশরুমটা ই করে পরিষ্কার করে রাখে। তো এটা মনে করে নাদিমের নানি উঠে, এবং উঠে সে একদম সমস্ত জিনিসপত্র নিয়ে যায় ওয়াশরুম পরিষ্কার করার জন্য। যে দেখে অলরেডি নাদিমের যে নানা, সে ওয়াশরুমের সামনে এখানে বসে আছে এবং গোঙাচ্ছে। এখন সে তাড়াতাড়ি করে দৌড়াই গেছে, যে কি হয়েছে, আপনি গোঙাইতেছেন কেন? তখন বলে, আমি অন্ধকারে আসছিলাম, খেয়াল করি নাই, পিছলায় পড়ে গেছি, আমারে তোলো, হারিকেনটা সাইডে রেখে আমারে তোলো। তো এটা বলছে, তো হারিকেন সাইডে রেখে সে যেই তুলতে যায়, পেছন থেকে তখন নাদিমের যে নানা তার কণ্ঠ আসে, ও বউ তুমি সামনে করো কি, এত রাত্রেবেলা, এখনো তো সকালও হয় নাই, তুমি বাথরুমের দিকে গেছো কেন? এরকম কথাবার্তা আসছে। সে পেছনে তাকায়, পেছনে তাকিয়ে দেখে যে না না দিবেন না, পেছনে দাঁড়ানো অ্যাকচুয়ালি, তাহলে সামনে কে? সে যখন সামনে ঘুরে দেখে যে না, ওইখানে আসলে কেউ নাই। ওই পরিস্থিতিতে প্রচুর ভয় পেয়ে যায়, বয়স হয়েছে মহিলা যদিও, অনেক ভয় পেয়ে যায় এবং ওইখানে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। তো এটা দেখার পর নাদিমের যে নানা, সে হচ্ছে ডাকাডাকি করে মানুষজনকে আনে, তাকে ঘরের ভিতরে নেয়, মাথায় পানি টানি দেয়, জ্ঞান ফিরায়। জ্ঞান ফিরানোর পর যখন এসব কথা বলে, তখন বলে যে মানুষজন যারা যারা দেখতে আসছিল তারা বলতেছে যে নিশ্চয়ই কোনো জিন টিন আসর করছে, ওরে তাড়াতাড়ি ওঝা দেখাও, কোভিড আজ ডাকো, এরকম কথাবার্তা বলতেছে। গ্রামের মানুষজন তাদের মানে কোনো ঝামেলা হলেই কোভিড আজ ডাকো, এটা তাদের সলিউশন। তো একজনকে ডাকা হয়, সে ডেকে বলে এরকম অনেক ভুং ভাং অনেক কিছু বলে, আদতে কোনো লাভ হয় না। পাঁচ ছয় দিন চলে যায়, যেই কি সেই, প্রত্যেক দিন রাত্রে কোনো না কোনো খারাপ স্বপ্ন দেখা বা হুটহাট মাঝরাত্রে ঘুম ভেঙে যাওয়া, এরকম হচ্ছেই তার সাথে। একটা পর্যায়ে যে নাদিবের যে নানা, সে আর ই করতে পারে না, সে বুঝতে পারে যে না এবার কিছু একটা করতে হবে আমাকে, কি করবে কিছু বুঝতে পারছে না। পরে গ্রামের আরেকজনের কথায় পাশের গ্রাম থেকে একজন খুব নাম করা হুজুরকে ডেকে নিয়ে আসা হয়। সে হুজুর বাড়িতে জাস্ট এক পা দিতেই সে বুঝতে পারে যে বাড়ির উপরে কোনো খারাপ কিছু নজর আছে। পরে হুজুর এসে পুরো বাড়িটাকে ঘুরে ঘুরে দেখে, ভালো করে বুঝে যে কি হচ্ছে না হচ্ছে। পরে বলে যে ওই যে বেলগাছটা, ওই বেলগাছটার মধ্যে হচ্ছে মূলত সমস্যা, একটা খারাপ জিনের আসর আছে এবং ওইটার আস্তানা মূলত ওই বেলগাছের মধ্যে। এবং ওয়াশরুমটা বেলগাছের নিচে হওয়ার কারণে মানুষজন যখনই মাঝরাত্রে বেলা ওয়াশরুমে ধারে কাছে যায় তাকেই হচ্ছে মানে ভয় দেখায়, এবং যদি একবার নিজের আওতায় আনতে পারে তাহলে মেরে ফেলে। সেদিন রাত্রে যদি নাদিমের নানা তার নাদিমের নানিকে যদি ডাক না দিত, তাহলে যদি সে চলে যেত ওই খারাপ ইয়েটার কাছে, জিনটার কাছে, তাহলে সেদিন রাতেই হয়তো নাদিমের নানি মারা যেত, এইটাই সবার ধারণা। এবং এইটা হুজুর এসে বলার পর সবাই খুব ভয় পেয়ে যায় এবং কি করবে না করবে তারা কিছু বুঝতে পারছিল না। তারপর হুজুর বলল যে কোনো সমস্যা নাই, আমি আপাতত বাড়ি বন্ধ করে দিচ্ছি, কিন্তু আপনারা সাবধানে থাকবেন, আমি তাবিজ দিয়ে যাব, সবাই এটা হাতে পড়ে রাখবেন, না হলে কিন্তু যেহেতু এটা আপনাদের একেবারে বাড়ির সাথে, সে কিন্তু আবার অ্যাটাক করার ট্রাই করবে এবং এই বেলগাছটাকে আজকেই কাটবেন। তো বেলগাছটা কেটে ফেলা হয়, বাড়িটা বন্ধ করে ফেলা হয়, সবার হাতে একটা করে তাবিজ দিয়ে দেওয়া হয়। মোটামুটি সাত আট দিনের মতো ভালো ছিল মানুষজন। এরপরে হঠাৎ করে কোন একজন বাড়ির মেম্বারের হাত থেকে তাবিজ খুলে যায়, কখন খুলে কেউ জানে না, খুলে গেছে। এবং খুলে যাওয়ার পর তার সাথে একটার পর একটা অ্যাক্সিডেন্ট হতে থাকে, মানে অ্যাক্সিডেন্ট বলতে ছোটখাটো অ্যাক্সিডেন্ট, হয় পিছন থেকে ডাক দিচ্ছে বা কখনো শুকনার মধ্যে উষ্টা খাচ্ছে, এরকম ছোটখাটো অ্যাক্সিডেন্ট ঘটতে থাকে। এটা দেখার পর বাড়ির মানুষজন বুঝতে পারে যে না, যেহেতু বেলকাসটা কেটে ফেলছে, আস্তানা উঠায় ফেলছে, একটা কিছু করা ট্রাই করতেছে, কিছু একটা, যেহেতু এখানে আর পার্মানেন্টলি থাকতে পারতেছে না। তারপরে হুজুরকে আবার ডেকে আনা হয়। হুজুরকে ডেকে আনানোর পর হুজুর বলে যে আপনাদেরকে বলছিলাম তাবিজগুলা সাবধানে রাখবেন, হাত থেকে যেন না খুলে যায়। এই যে হাত থেকে খুলে গেছে, একজনের ফাঁকা পাইছে, এখন তো এর উপরে জেগে বসছে, এখন তো এর মাধ্যমে আপনাদেরকে ক্ষতি করা ট্রাই করবে, এখন আমি কি করি বলুন। তখন বাড়ির মানুষজনের অনেক অনুরোধে তখন দ্বিতীয়বারের মতো আবার একটা তাবিজ ওই ব্যক্তিকে দেওয়া হয় যার হাত থেকে খুলে গেছিল, এবং এবার তাকে খুব সাবধানে থাকতে বলে, সাবধানে বলতে অনেক সাবধানে, কোনো ভাবেই যেন হাতের থেকে তাবিজ না খুলে। এবার তার হাতের থেকে তাবিজ খুলেনি, এবার তাবিজ খুলে নাদিমের নানার হাত থেকে। নাদিমের নানার হাত থেকে যখন তাবিজ খুলে যায়, নাদিমের নানাকে রীতিমতো মেরে ফেলার চেষ্টা করা হয়। কিরকম, তার একটা অভ্যেস ছিল, সে মাঝে মধ্যে মাছ ধরত রাত্রে গড়ে। তো সে মাছ ধরতে গেছিল পাশের পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে ওইদিকে, কিন্তু মাছ সে মূলত বসিতে ধরে, বসিতে যখন মাছ ধরার জন্য সে বসে আছে, হঠাৎ করে পিছন থেকে কেউ তাকে ধাক্কা দিছে এবং বয়স্ক মানুষ তাল সামলাতে পারেনি, সে নদীতে পড়ে যায়। মাঝরাত্র অবশ্যই ঠান্ডা প্রচুর, এবং সে নদী থেকে যখন উঠার ট্রাই করে, কেউ মনে হচ্ছে তার পা ধরে নিচের দিকে টানছে। ভাগ্যিস তার সাথে মানুষজন ছিল তাকে হেল্প করার জন্য, পরে কয়েকজন মিলে তাকে নদী থেকে টেনে তোলে। এই ঘটনার পর তারা বুঝতে পারে যে না, আর সম্ভব না, এই বাড়িতে থাকতেই পারবো না। পরবর্তীতে তারা ওই বাড়ি ছেড়ে দেয়, বাড়ি পুরাপুরি একেবারে বন্ধ করে দেওয়া হয়, ওই বাড়ি তারা ছেড়ে দেয়, অন্য জায়গায় জমি কিনে ওইখানে বাড়ি করে ওইখানেই থাকে। ওই বাড়িতে আর কেউ যায় না, ওই বাড়িতে এখনো অবধি পরিত্যক্ত অবস্থায় আছে এবং ওই রোড দিয়েও খুব একটা মানুষজন যাতায়াত করে না। আশা করি এরকম আর কখনো হবে না তাদের সাথে। তো ভাইয়া, এটা ছিল আমার তৃতীয় ঘটনা এবং সর্বশেষ।
এক্স্যাক্টলি, সর্বশেষ ঘটনা শুনছিলাম আমরা প্রথমার কাছ থেকে। সো প্রথমার প্রথম থেকে শুরু করে শেষ অবধি সবগুলো ঘটনা আশা করি আপনাদের ভীষণ রকম ভালো লেগেছে। খুব ভালো থেকো প্রথমা, এবং আরো বেশ কিছু যদি বলি যে স্পাইসি ঘটনা নিয়ে কোন একটা এপিসোড আবারও দেখা হয়ে গেল
ইনশাআল্লাহ।
সো থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমাদের সাথে জয়েন ছিলেন, কানেক্টেড ছিলেন। রাজু ছিলেন আমাদের সাথে, দস্তগীর ছিলেন আমাদের সাথে, শোয়েব ভাই ছিলেন, রেহনুমা ছিলেন আমাদের সাথে ফ্রম চিটাগং, শহীদুল ইসলাম ছিলেন আমাদের সাথে, অ্যানি ছিলেন আমাদের সাথে, সুবল, থ্যাংক ইউ সো মাচ, নাসির জয়েন করেছিলেন, আরো বেশ কিছু বন্ধুকে দেখতে পাচ্ছিলাম, যেমনটা রেহান ছিলেন আমাদের সাথে, ফয়সাল ছিলেন আমাদের সাথে, তানভীর বলছিলেন ভূত স্টুডিও ভালোবাসি, লাভ ভূত স্টুডিও, থ্যাংক ইউ সো মাচ। সো ভূত স্টুডিও যারা ভালোবাসেন, হতে পারে আজকে প্রথম এপিসোডের সঙ্গে ছিলেন আপনি, কিংবা আই মিন আপনার দেখা প্রথম এপিসোড আজকে, কিংবা একদম ডে ওয়ান থেকে শুরু করে আজ অবধি আপনি হয়তো আমাদেরকে দেখছেন এবং শুনছেন, ধন্যবাদ প্রত্যেকটা বন্ধুকে অসংখ্য পরিমাণে। তো আশা করি পরের পর্বে আপনি রেজিস্ট্রেশন করে এই স্টুডিওতে আসবেন এবং আপনার ঘটনাগুলো বলবেন। তার জন্য রেজিস্ট্রেশনটা অবশ্যই করবেন, মোবাইলের এসএমএস অপশনে যেয়ে টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 6969 নাম্বারে। যাওয়ার সময় ছোট্ট একটা অনুরোধ, সেটা হচ্ছে বিনা প্রয়োজনে ধরুন আমাদের কিছু কিছু অভ্যেস একটু পরিবর্তন করি। আমরা রিসেন্টলি বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি যে ফুয়েল স্টেশনগুলোতে প্রচন্ড পরিমাণে ভিড়, সেটা মোটরবাইক কিংবা গাড়ির ক্ষেত্রে দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে অনুরোধ করব, সেটা হচ্ছে এটার মিস ইউজ যেন না হয়, রাইট? ভেঙে আমরা নাই বলি, একটা গাড়ি যিনি চালায় তিনিও অ্যাডাল্ট, একজন মোটরবাইক যিনি চালায় তিনিও একজন অ্যাডাল্ট পার্সন, সেটা মেল হন বা ফিমেল হন, এগুলোর মিস ইউজ না করি, এনার্জির মিস ইউজ আমরা না করি, এবং সবসময় আত্মকেন্দ্রিক না হয়ে নিজে একা বাজবো এটা না ভেবে সবাই মিলে যেন বাঁচতে পারি, সবাই মিলে যেন জিনিসটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারি, এই জিনিসটার জন্য যা যা করা প্রয়োজন তা তা করি। এবং যেখানে এসি ব্যবহার না করলে হয় সেখানে এসিটাকে স্কিপ করেন, যেখানে